This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with drumming form.
শুনছেন সবসময় রেডিও শক্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি আপনাদের সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। শুরু হয়ে গেল ভূত এফএম এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড গরম কয়েকদিন ধরে এবং বৃষ্টির দেখা নেই সমস্ত বাংলাদেশেই। আজকেও দেখলাম যে আজকে সকালে যখন দেখছিলাম ওয়েদার ফোরকাস, তখন দেখছিলাম যে কোনো কোনো জায়গায় 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছেছে। তা আমরা চাই বৃষ্টি, এবং বৃষ্টি খুব তাড়াতাড়ি হোক সেটাই চাই, এবং সবাই গরমে অনেক কষ্ট পাচ্ছেন। আশা করছি যে এই রাতে আজকের ভূত এখন আপনাদের কিছুটা শীতলতা এনে দেবে, এবং আপনাদের গরমে যে কষ্ট সেই কষ্টটা কিছুটা হলেও কমাবে সেটা আশা করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন একটু অন্যরকম ওই গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমাদের সাথে থাকুন এবং সবসময়ের মতো আমাদের সহযোগিতা দিবেন সেটাই আশা করব। শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে আপনারা কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে যে টাইপ করুন FORTI FORTI স্পেস, দেখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আপনারা আমাদেরকে ইমেল করে আপনাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM @radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ঘটনা লিখে পাঠানোর দরকার নেই, আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে ফেলুন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা যারা পাঠাচ্ছেন তারা শুরুতে অবশ্যই দয়া করে উল্লেখ করুন যে এই ঘটনাটিকে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে এই ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা একটা জিনিস কয়েকদিন আগে আমি একটা ইমেল পেয়েছিলাম, নামটা আমার এখন মনে নেই, খুবই ভালো একটা প্রস্তাব, এবং সেই প্রস্তাবে আমি সাড়া দিয়েছি এবং সাড়া দিতে চাই। আমি চাই যে আপনারাও সাড়া দেবেন। আর সেটা হচ্ছে ভূত এফএম-এ অনেকেই আসেন অনেক সমস্যা নিয়ে, কারো জীবনে অনেক বড় বড় সমস্যা ঘটে গেছে, কেউ এখনও সেই সমস্যা নিয়েই দিন অতিবাহিত করছেন। তো জানতে চাই যারা এই ভূত এফএম-এ এসেছিলেন এবং বিভিন্ন সমস্যার কথা বলে গেছেন তাদের এখনকার কী অবস্থা, তারা কি এখনও সেই সমস্যাটা সমাধান করতে পারেননি নাকি পেরেছেন, যদি পারেননি তাহলে এখন কি নতুন সমস্যা ঘটছে, আর যদি পেরে থাকেন তাহলে কীভাবে পারলেন, সেই সমস্ত বিষয়ে আমাদের ইমেইল করে জানান। যারা পুরনো অতিথি, যারা বিভিন্ন সময় ভূত এফএম-এ এসেছেন বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের ব্যাপারে একটু বলছি যে আপনারা প্লিজ একটু জানান যে আপনাদের এখনকার যে অবস্থা সেই অবস্থাটা কী, এটা জানতে চাই, আসলে খুব বেশি রকমভাবে জানতে চাই। আর একটা জিনিস আপনারা জানেন নিশ্চয়ই যে খুব দ্রুতই আমরা যাচ্ছি ঢাকার বাইরে। আমরা খুবই আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আমরা বেশ কয়েকটা অপশন পেয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইমেল এসেছে, এবং বিভিন্ন জায়গায় আপনার এলাকায় যে সমস্ত ঘটনা ঘটে সেই সমস্ত ঘটনা সম্পর্কে আমাদের জানিয়েছেন, এবং আমরা অচিরেই তার মধ্যে থেকে যে কোনো একটা জায়গা সিলেক্ট করে সেখান থেকে আমরা শুরু করব আমাদের প্রথম ঢাকার বাইরে বা স্টুডিওর বাইরে থেকে সম্প্রচারিত ভূত এফএম আপনাদের কাছে পৌঁছে দেবো আমরা। এখনও সময় আছে হাতে বেশ কিছুটা, সুতরাং আপনারা আরও যারা ইন্টারেস্টেড এই ব্যাপারটায় এবং আপনারা চান যে আমরা আপনাদের এলাকায় যাই এবং সেখান থেকে সরাসরি ভূত এফএম করি, তারা আপনাদের এলাকার ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং একটু মানে বিস্তারিত জানাতে হবে যে আমরা কোথায় যাব, সেখানে থাকার জায়গা আছে কিনা, এবং কার সাথে কন্ট্যাক্ট করব, আপনার ফোন নাম্বার, এবং যাদের সমস্যা যে কোনো একটা বাসার হয়তো সমস্যা তারা আসলেও রাজি আছেন কিনা, সেখান থেকে আমরা করতে পারবো কিনা, কোনো একটা জায়গার সমস্যা সেই জায়গাটা সিকিউরড কিনা, এই সমস্ত ব্যাপারগুলো একটু আমাদেরকে জানাবেন। জানাতে যদি আপনারা জানান খুব দ্রুত জানাবেন প্লিজ, কারণ আমাদের খুব দ্রুতই এই ব্যাপারটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সো হাতে একেবারেই সময় কম, আশা করছি যে আপনারা যত দ্রুত সম্ভব আমাকে জানিয়ে দেবেন। একটা ঘোষণা রয়েছে আমাদের রেডিও ফুর্তির পক্ষ থেকে, সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে 25 মে অর্থাৎ 11 জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের 115তম জন্মজয়ন্তী, এবং এই জন্মজয়ন্তী উপলক্ষে রেডিও ফুর্তিতে রয়েছে অনেক আয়োজন। সকালে সাদিয়ার সাথে হ্যালো ঢাকায় আসছেন নজরুল সঙ্গীত শিল্পী নাশিদ কামাল, এবং তিনি উপস্থিত থাকবেন রেডিও ফুর্তিতে ঠিক সকাল ১০টায়। এছাড়াও মিউজিক অন ডিম্যান্ডে দুপুর ৩টায় ফাহমিদা নবী জয়েন করবেন আর জে নুসরাতকে, এবং তার সাথে কথা হবে তাঁর নজরুল সঙ্গীতের নতুন অ্যালবাম নিয়ে। আর ঠিক রাত ৯টা থেকে ফুর্তি টাইম আউট উইথ এলিটাতে লাইভ পারফর্ম করছে কণা। ২৫শে মে সারাদিন শুনুন রেডিও ফুর্তি, এবং আসুন এত চমৎকারভাবে আমরা আমাদের সেই আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আমরা একসাথে পালন করি। আশা করছি যে এখানেও আপনাদের সাড়া পাব। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব এবার আমাদের মূল পর্বে, এবং সেই সাথে আমি জানিয়ে দিতে চাই যে আমাদের এখানে বেশ কিছু আজকে অতিথিরা উপস্থিত রয়েছেন, তাদের কাছ থেকে বিভিন্ন ঘটনা শুনবো। আমি একটু আগে একটা ঘটনা শুনছিলাম, এবং সেই ঘটনাটা অনেকটাই সিনেমার মতো। আমি বলছিলাম যে এই ঘটনার সত্যতা কতটুকু, এবং অনেক খোঁজ খবর নিলাম, এবং আপনারা যদি আসলে কোনো সন্দেহ থাকে, তিনি এখানে উপস্থিত আছেন, আপনাদের এসএমএস করবেনই, প্লাস তার সাথে সরাসরি কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, এবং শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন।
রসুল ভাই, আমি আরাফাত, আমি এসেছি রামপুরা থেকে। তো আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটা মানে শুরুটা হয় হচ্ছে শেরপুর থেকে।
আচ্ছা,
তো শেরপুরে আমার বাবা কর্মরত ছিল ম্যাজিস্ট্রেট হিসেবে। তখন আমার ভাইয়া বড় হয়ে যায়, মানে ছিল খুব ছোট, লাইক ফোর ফাইভে পড়তো আর কি। তো তারপর যেটা হয় সেটা হচ্ছে যে ভাইয়া একদিন বারান্দায় বসে আছে। তো যেহেতু আমার বাবা ম্যাজিস্ট্রেট ছিল, একটা বাংলো টাইপের বাড়ি ছিল আমাদের, তো খুব ঝোপঝাড় ছিল মানে বাসাটার সামনে আর কি। তো এরকম একটা সময় একটা মানে তখন মানে বিকালবেলা আর কি, তো একটা গাছে মানে পাখি বাসা বানিয়েছে, তো পাখি ঢুকছে বের হচ্ছে। তো ভাই একদৃষ্টি তো ওই মানে গাছের দিকে তাকিয়ে আছে আর কি, তো দেখছে আর কি এগুলো। তো হঠাৎ করে দৃষ্টিটা মানে নিচের দিকে যায়, যখন নিচের দিকে যায় তখন সে একটা অদ্ভুত জিনিস দেখে। সেটা হচ্ছে যে একটা মানুষ ছোট সাইজের, এবং তার চারটা চোখ, বুকের ভেতর দুটা চোখ আর কি। তো তখন ডিস্টেন্সটা হচ্ছে ভাইয়া আর ওই জিনিসটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ১৫-২০ ফিট এরকম একটা আর কি। তো ভাইয়া নড়তে পারছে না, মানে কথা বলতে পারছে না। তো অল অফ আ সাডেন চিৎকার দিয়ে ভাইয়া দৌড় দেয় ভিতর থেকে। তো তখন যেটা হয়, একটা গরম বাতাস ভাইয়ার গায়ে লাগে। তারপর থেকে ভাইয়া মানে আগেই ভাইয়া কিছু প্রবলেম, একটা ইনসিডেন্টের পরে কিছু প্রবলেম ফেস করেছিল। সেটা হচ্ছে ভাইয়া সাপ দেখতো, প্রচুর সাপ দেখতো।
কিরকম ভাবে দেখতো? সেটা স্বপ্নে না,
স্বপ্ন না, এটা হচ্ছে মানে যে কোনো জায়গায় ডানে তার কাছে সাপ, বাইরে কাছে সাপ, মানে শুধু সাপ দেখে
একদম জেগে আছেন সেরকম মুহূর্তে।
হ্যাঁ হ্যাঁ, জেগে থাকা অবস্থায়। এবং একমাত্র আমার মার কাছে যখন ভাইয়া থাকতো, তখন ভাইয়া একটু সেফ ফিল করতো যে না আমি সেফ।
আচ্ছা,
এছাড়া সে চিৎকার করতো। তো মাঝখানে এটা মানে কমে যায়। তো ওই জিনিসটা দেখার পরে তো এটা আবার শুরু হয়ে যায়, যে সারাক্ষণ শুধু সাপ সাপ করে চিৎকার করতে থাকে। তো আমার বাবা ছিল খুব ধার্মিক একজন লোক, নামাজ রোজা করতো। তো সামহাও আমার বাবা একটা খবর পায় যে একজন মানে ফকির আছে, সে বেশ কামের লোক, সে মানে এরকম চিন্তি আনতে পারে আর কি।
আচ্ছা,
তো আমার বাবা ওইভাবে কন্ট্যাক্ট করে। তো একটা পর্যায়ে ওই ফকিরকে আমাদের বাসায় আনা হয়।
আচ্ছা,
বাসায় আনার পর যেটা হয়, তখন আমার বাবা আসলে মানে বুঝে উঠতে পারেনি যে ফকির কী করতে যাচ্ছে আর কি। তো নর্মালি আমরা যেটা দেখি যে ফকিরের গায়ের উপর জিন ভর করে বা আসর করে, তো মানুষ কোয়েশ্চেন করলে ওইটার অ্যান্সার করে, একটা সলিউশন দেয় এরকম আর কি। তো আমার বাবার যে ধারণা ছিল ওরকমই কিছু একটা হবে। তো সবাইকে বিছানার উপর ওকে বসতে বলে যে আপনি বিছানার উপর বসেন সবাই। আমার বাবা মা বোন ভাই যারা ছিল সবাই বিছানার মধ্যে বসা। তো ফকির যেটা করে, একটা লোহার রোলার দিয়ে তো সুরা পড়তে পড়তে পুরো চারপাশে একটা দাগের মতো দেয়। তারপর যেটা হয়, একটা জায়নামাজ দিচ্ছে, ওই জায়নামাজের উপর তো মানে আপনার ফকির বসে সে তসবি জপতে থাকে। তো তসবি জপার এক পর্যায়ে যেটা হয় যে আমাদের বাবা যেহেতু ম্যাজিস্ট্রেট ছিল, তো আমাদের বাসাটা মোটামুটি ছিল সিকিউর, যে আশেপাশের লোকজন এসে নক করবে বা ডিস্টার্ব করবে এটার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে একটা নক করে কে যেন আপনার জানালার ভেতর, মোটামুটি একটা শব্দ হয়। তো এরপরে যেটা হবে, একটা শীষের শব্দ আসে, এবং শীষের শব্দটা হচ্ছে অদ্ভুত, মনে হচ্ছে যে আকাশের উপর থেকে এই আওয়াজটা আসছে। আমি কি করব? তো এটা নর্মাল সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব মানে কখনোই না। তো মোটামুটি এরপরে যেটা একটা ক্রাশ চলে আসে, তো শিশুর শব্দটা হয় এবং ঘুমের মধ্যে একটা স্মেল আসে, সুন্দর একটা স্মেল। তো এসে যেটা হয় সে একটা সালাম দেয় উচ্চ স্বরে, সালামু আলাইকুম, এবং কণ্ঠটা যেরকম একটু নাকানো কণ্ঠ। তো সালাম দেওয়ার পরে সে জিজ্ঞেস করে যে এখানে সমস্যা কি, আমাকে কেন ডাকা হলো। তো আমার বাবা খুলে বলে আমার ভাইয়ার ঘটনা, যে আমার ভাইয়া এরকম প্রবলেম ফেস করতেছে, চিৎকার করতেছে। তো এরপরে যেটা হয়, তো ওনার নাম আমরা জানতে পারি যে যিনি নাম হচ্ছে ওসমান গনি। তো উনি বিভিন্ন চিকিৎসা করে, বিভিন্ন সলিউশন দেয়, একটা পর্যায়ে আমার ভাইয়া ভালো হয়ে ওঠে। তো ভালো হওয়ার পরে যেটা হয় যে ওই ফকিরের ব্যাপারে আমাদের ফেথটা আরও বেশি বেড়ে যায়, আমাদের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যায়। তো তারপরে ফকির আমাদের আমাদের সাথেই থাকা শুরু করে, সার্ভেন্ট রুম বা এরকম একটা মানে ফকিরদের জন্য আলাদা একটা রুম দিয়ে দেওয়া হয়, সে আমাদের ওখানেই থাকে। তা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আমাদের সাথে। তো দেখা যায় যে এইটা আমাদের কাছে খুব নর্মাল একটা বিষয় যে কেউ পাশে পাশে একজন সমস্যা হচ্ছে, সে আমাদের পাশে আসতেছে যে আমার এরকম একটা সমস্যা, তো ফকির জিন আনতেছে কথা বলতেছে, এরকম একটা ব্যাপার। তো যেহেতু আমাদের কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক, আর আমার মা ব্যাপারটার সাথে খুব বেশি ইউজ টু হয়ে যায়, তো একদিন বলে যায় যে আমাকে তোমরা কিছুদিন ডাকলে পাবা না, আমি আসতে পারবো না, আমি একটা জায়গায় সফরে যাচ্ছি, তো আমাকে দেখো না। কিন্তু যে আমার মা বেশি ইউজ টু হয়ে যাওয়ার ফলে যেটা হয় যে ফকিরকে খুব রিকোয়েস্ট করে যে আমার খুব জরুরি কথা আছে, আমি কিছু জিনিস জিজ্ঞেস করবো, জানতে ইচ্ছে করছে, তো আপনি একটু কাইন্ডলি ওনাকে ডাকেন, আমি ওর সাথে কথা বলবো। তো ফকির প্রথমে মানা করে যায়, এখন আমার দরকার নেই, যেহেতু মানা করছে না ডাকাই ভালো। তো তারপর আমার যখন মানে লিটারালি ফোর্স করা স্টার্ট করে যে না আপনি ডাকেন, আমি কথা বলবো, আমি আমি দেখবো কী হয়। তো ফকির ওই আগের মতোই আপনার মানে যায় না মাঝে বসে তসবি জপতে থাকে, ডাকে কিন্তু কেউ সাড়া দেয় না। বেশ কিছুক্ষণ এরকম করার পর মানে ফকির বলে যে এখানে আমার বাদ দেন আজকে, যাতে বাদ দেন আজকে তো কেউ আসতেছে না। তো তারপরে যখন আম্মা ফোর্স করে তখন বলে আচ্ছা ঠিক আছে আমি ডাকবো, কিন্তু খালাম মা এইভাবে না ডাকাই ভালো। তো বলে যে না আপনি ডাকেন, আচ্ছা ঠিক আছে একটা বলে করে আপনি কিছু একটু পানি নিয়ে আসেন, আর সোনামুখী মানে ছোটো সাইজের সুই যেটা আর কি, সোনামুখী সুই নিয়ে আসবেন বেশ কয়েকটা। তো আমি চাই করে এবং ফকির যেটা করে সেটা হচ্ছে আগের মতো এরকম মানে বিছানাটা ডাক দিয়ে তো সবাইকে বলে দেয় যে আপনি যে কোনো ভাবে যেটাই হোক আমার সাথে কেউ আপনার বিছানা থেকে নামবেন না। তো এইটা একটা ওয়ার্নিং দেওয়া থাকে। তো ফকির যেহেতু ভাইয়া মানে রুমে কোনো ফ্যান চলছিল না, লাইট বন্ধ, হ্যাঁ, তো জাস্ট নর্মাল একটা সাউন্ডে খুব জোরে মানে কানে এসে লাগে আর কি। তো ফকির সুরা পড়ার একটা পর্যায়ে যেটা করে যে বলের যে পানি, ওই পানির মতো সুই মারা শুরু করে এবং ছাত্র যে শব্দ হচ্ছে, যেহেতু মানে সব কিছু বন্ধ রুমের লাইট ফ্যান সব বন্ধ, তো সুইয়ের আওয়াজটা শোনা যাচ্ছিল, ছ্যাঁ ছ্যাঁ সুই মারতেছে। তো চার থেকে পাঁচটা সুই বলের মধ্যে মারার পরে ভাই যেটা হয়, নর্মালি তো আমরা তো ইউজ টু হচ্ছে একটা নক করবে জানালাতে, হ্যাঁ, তারপর উনি আসে একটা শিস বাজায়, হ্যাঁ সালাম দেয়, এরকম একটা এনভায়রনমেন্টের সাথে সবাই পরিচিত ছিল।
রাইট,
ওই দিনের ব্যাপারটা একটু অন্যরকম, ওই দিন নক না ভাইয়া, মনে হলো কেউ একটা আঘাত করলো আর কি জানালাতে, ভয়ঙ্কর একটা শব্দ, বিকট শব্দ জানালাতে, এবং একটা মানুষ রেগে গেলে যে ফোসফোস একটা রাগ রাগান্বিত এরকম একটা বিকট একটা ফোসফোস ফোসফোস আওয়াজ হচ্ছে আর কি। তো যেটা হয় ঢুকেই সে আর সেদিন কোনো সালাম টালাম কিছু না, ফকি তসবি জপা বন্ধ কর উচ্চ স্বরে, ফকির তুই তসবি জপা বন্ধ কর। তো ফকির কোনো কথা না, ফকির উচ্চ স্বরে শুধু তসবি পড়তেছে আর সুরা পড়তেছে, ফকির তসবি জপা বন্ধ কর। এরকম একটা সময় ফকির জাস্ট আমার বাবাকে বলে চাচা লাইটটা জ্বালান।
আচ্ছা,
তো এই যে ব্রেকটা, এই ব্রেকের পরেই মানে ফকির চিৎকার করা শুরু করে, চাচা বাঁচান, খালামা বাঁচান, এই উচ্চ স্বরে চিৎকার। তো তখন যেটা ছিল যে বেড সুইচ এটা আর কি, তো আমার বাবা যে বেড সুইচটা জ্বালাতে,
আচ্ছা,
ইন দ্য মিন টাইম বাল্বটা বাস্ট হয়ে যায়, শব্দ হয়ে বাস্ট, লাইটটা জ্বলে না। তো যেটা হয় এরপরে তো ফকির তো চিৎকার করতেছে, তো আমার বাবা সহ্য করতে না পেরে মানে খাট থেকে নামবে, তা আমার মা ধরে রাখছে দরকার নেই। তো চিৎকার একটা পর্যায়ে যখন ঠান্ডা হয়ে যায়, তো আমার বাবা যেই নামতে যাবে তখনই আবার চিৎকার, মরে গেলাম, চাচা বাঁচান, এরকম আর কি। তো তারপর এরকম কিছু চিত্র চেঁচামেচির পর যখন ঠান্ডা হয় তখন আবার ওই বাল্ব টাল ফিক্স করে জ্বালানোর পর দেখা যে ফকির জাস্ট পড়ে আছে চোরের মধ্যে এবং মুখে টানা টানা দিয়ে ভরে গেছে আর কি।
আচ্ছা,
তো ফকিরকে এটা মানে তারপর ট্রিটমেন্ট সুস্থ করা হয় পানি টানি দিয়ে। তো পরবর্তী দুই দিন পর ওই যে মানে ফ্যামিলি যে ছিল আর কি ওসমান গনি হুজুর, আমরা হুজুর বলে ডাক্তার কি সবাই, তো ওনাকে আবার ডাকা হয়। তো আমার বাবা একরকম কমপ্লেন করে তার কাছে, হ্যাঁ, যে আমার বাসায় এটা কি হলো, হ্যাঁ আমি আপনাকে ডাকতে যাচ্ছিলাম তো আমার বাসায় এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। তো তখন যেটা হয় বলে যে আচ্ছা আমি এটা দেখবো, এবং ওসমান গনি সাহেব সাথে সাথে যে এসে এরকম মানে কার্যক্রম করে গেছে তার নাম ছিল জং বাহাদুর, পরবর্তী যেটা জানা যায় তাকে নিয়ে আসা হয় যে তুমি এই কাজটা কেন করলা। আগেই বলে রেখেছি ভাই, যখন থেকে ডাকা হলো যখন ওসমান গনি সাহেব প্রথম আসলো তখন ঘরের পরিবেশটা ছিল থমথমা সুন্দর একটা পরিবেশ, যখনই জং বাহাদুর যে ওনাকে ডাকা হলো পরিবেশটা চেঞ্জ হয়ে গেল, ওই আগের মতো ফোঁস ফোঁস শব্দ, মনে হচ্ছে কেউ রাগ হয়ে আছে, একদম মানে বিকট আওয়াজ। যখন তাকে প্রশ্ন করলো যে তুমি এই কাজটা কেন করলা, তো উনি শুধু একটা কথা বললো, আমাকে সই মারলো কেন, চিৎকার ভয়ঙ্কর সেই কণ্ঠ, আমাকে সই মারলো কেন। তো পরবর্তীতে ওসমান গনি সাহেব যে মানে হুজুর যে উনি যেটা আমাদের বললো মানে আমার বাবাকে যে এলেম হোসেন ফকিরের কাজটা করছে এটা খুব খারাপ একটা কাজ করছে, হ্যাঁ ফকির যার জন্য ফকিরকে মারা হয়েছে এইটার বিচার আমি করতে পারবো না, কারণ ফকির যেই তরিকা তোকে ডাকছে এটা খুব খারাপ একটা তরিকা, এই সুইগুলা প্রতিটা লোমকূপের ভিতরে যেয়ে লাগছে এবং এটা খুবই কষ্ট, এইটার বিচার আমি করবো না, কিন্তু তোমার যে লাইটটা ভেঙেছে এইটার মূল্য কত। তো তখন আমার বাবা বললো যে 8 টাকা বা 12 টাকা সামথিং। তো ভাইয়া অবিশ্বাস হলো, সত্য হচ্ছে যে আমাদের কাছে প্রতিটা মানুষ ওইটা দেখছে, ওই 8টা যে বাড়ি দেওয়া হয়েছে তাকে জঙ্গলের যে ওনাকে যে বাড়ি দিয়েছে বিজলি চমকাইছে, একদম 8 বার বিজলি চমকাইছে রুমের ভিতর, এইটা অবাস্তব হলো এটা সত্যি ভাইয়া, এটাই ছিল ভাই আমার ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রথম ঘটনার জন্য, এবং ঘটনাটা খুবই অন্যরকম, এবং আমি মানে আজকে শুনে আমি খুবই অবাক হয়েছিলাম, একটু অন্য ধরনের ঘটনা ছিল সেটা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আপনারা যারা আছেন তাদেরকে আরও একবার জানিয়ে দিই যে অনেক এফএনএস পাচ্ছি আমরা, ফয়সাল আমাদেরকে ফয়সাল সর্দার ফরিদপুর থেকে এফএনএস করেছেন, সুমন মোহাম্মদ লিখেছেন, আউসাম নৌকিব লিখেছেন যে তিনি এবং তার ছোট ভাই শ্যামল লাইট অফ করে ভূতাকে শুনছেন, তাহসিন আমাদের তাহসিন গাছি থেকে এসএমএস করেছেন এবং তার কাছে অনেক ভালো লাগছে সেটা জানিয়েছেন তিনি, ঢাকা থেকে রুনা আমাদের এসএমএস করেছেন ভূত এফএম খুবই ভালো লাগছে, আখি শাহিদ আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, কাই আকাশ আমাদের এসএমএস করেছেন নাজমুল, এসএমএস করেছেন আমাদের কামরুল লুসা, এসএমএস করেছেন আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, এবং এসএমএস করেছেন নিশি, এসএমএস করেছেন আমাদেরকে শিপলু বাবা, এছাড়া আমাদের এসএমএস করেছেন এমডি লতিফ, টিজে আজহার আমাদের এসএমএস করেছেন কবির জিঞ্জিরা থেকে, এসএমএস করেছেন আমাদেরকে খোকন নাটোর থেকে, এসএমএস করেছেন আমাদেরকে ইশিকা ঢাকা থেকে, এসএমএস করেছেন আমাদেরকে বাদল ময়মনসিং থেকে, এছাড়া আমাদেরকে হিমেল এবং ঝিলমিল এসএমএস করেছেন আমাদেরকে এমডি মোফাজ্জল, এসএমএস করেছেন আমাদেরকে কাজীপাড়া থেকে জারা, এসএমএস করেছেন রকিবুল, এছাড়াও কাজীপাড়া থেকে আচ্ছা যারা আরও অনেকগুলো এসএমএস পাঠিয়েছেন ইনফ্যাক্ট, এছাড়া আমাদেরকে নাজমুল এসএমএস করেছেন সিয়াম মিরপুর থেকে, তারা তিন বন্ধু মিলে ভূত এফএম শুনছেন, এছাড়াও আমাদেরকে গোলক লিখেছেন যে আই লাভ অ্যান্ড লাইক ভূত এফএম, আমাদেরকে সোহেল রাজশাহী থেকে এসএমএস করেছেন, এবং ফার্স্ট স্টোরিটা কোথাকার, এটা কোথাকার জন্য আপনি বললেন শেরপুরের, রাইট শেরপুরের ঘটনা ছিল এটা, কবির ক্যান্টনমেন্ট থেকে আমাদের এসএমএস করেছেন লিখেছেন অন্যরকম ঘটনা, ইলিয়াস তালুকদার আমাদের এসএমএস করেছেন আব্দুর রহমান, এছাড়াও রাজীব রামপুরা থেকে এসএমএস করেছেন, নাজমুল হিরন আমাদের এসএমএস করেছেন কেয়া পতেঙ্গা থেকে এসএমএস করেছেন আমাদেরকে আরও অনেকে, আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ 5940 নাম্বারে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলোই ফেসবুকে কমেন্ট এসছে, আমাদেরকে লিখেছেন রকিং ইয়ার ভূত এফএম ইজ রিয়েলি অসম, বৃষ্টি ভেজে মন এই কমেন্টটি করেছেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আমাদের এসএমএস করেছেন, ওকে লিখেছেন, কমেন্ট করেছেন এখানে, রাসেল ভাই ভূত দেখার আমার খুব ইচ্ছা, আমরা তো ভূত দেখতে যাচ্ছি। আমাদেরকে পায়েল নুপুর কমেন্ট করেছেন, মিথ্যা স্টোরি প্রচার করার আপনি কিভাবে বুঝলেন? অনেকে কিন্তু এটা মানে অনেকেই এরকম আছেন যে এটা বলার মাধ্যমে এটা কমে হতে পারে, যে খুব স্মার্ট প্রমাণ করতে চান নিজেকে, হতেই পারে এরকম। বাট আমি মানে একটা কথা বলি যে আপনি একটা স্টোরি আপনার ভালো লাগলো কি খারাপ লাগলো এটা আপনি এই মতামত দিতেই পারেন, যে কোনো মতামতই আপনি আসলে দিতে পারেন। কিন্তু আসলে যারা ঘটনা বলতে আসছেন তাদেরকে অবিশ্বাস করে কীভাবে, এটা যদি আপনি আমাকে একটু শিখিয়ে দেন তাহলে আমি খুব খুশি হতাম। আসলে আমাদেরকে ছাড়াও তুষার মাহমুদ লিখেছেন, ভয় পেতে চাই, আমরা ট্রাই করছি আপনাকে ভয় দেবার জন্য, ইনশাল্লাহ দেখি কতটা করতে পারি আপনাদের জন্য। ভূতাফিম রক্স, আই স্টিল লাইক ইট সিরিয়াসলি আসল ভাইয়া লিখেছেন, আমি আমি সায়েন্স, আচ্ছা সায়েন্সের ছাত্র, ওকে, অদ্ভুত অদ্ভুত সব নাম কিন্তু ফেসবুকে রয়েছে। আমাদেরকে রুমেল এছাড়াও লিখেছেন যে ভূত এফএম তিনি রেগুলার লিসনার। রাকিব লিখেছেন যে ভূত এফএম ইজ হিয়ার। আমাদেরকে এছাড়াও লিখতে পারছি আরও অনেকেই এখানে, যেদিন যারা জীবা আমাদের লিখেছেন ভয় করছে আমাদেরকে, এছাড়াও মেহেদি হাসান সজীব লিখেছেন আশা করি আজকের এপিসোডটা ভালো হবে, সত্যি আমিও খুব আশা করছি আপনার মতোই। অ্যাঞ্জেল সিনথি আমাদের লিখেছেন যে লাইক ভূত। আচ্ছা আপনি যদি পেজে গিয়ে এই সমস্ত কমেন্ট পড়তে চান এবং সেই কমেন্টগুলো রিপ্লাই দিতে চান, বা আপনি যদি চান যে সেখানে লিখবেন কোনো কিছু, তাহলে চলে যান www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে, এবং সেখানে যে আপনি লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান, আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধুমাত্র একটা কথাই বলবো যে এখানে যারা আসেন তাদেরকে বহুভাবে মানে অনেকগুলো ইমেইলের পরে তাদেরকে যাচাই বাছাই করে তারপরে এখানে আনা হয়, এবং তারপরে তাদের সাথে সামনাসামনি কথা বলা হয়, ফোনে কথা বলা হয়। এবং আসলে আমি বুঝি না যে একটা মানুষ যখন খুব আন্তরিকভাবে ঘটনা বলতে এতদূর আসছেন এবং আপনার ঘটনা শোনাচ্ছেন তাকে অবিশ্বাস করা যায় কতটুকু। তারপরে আমরা অনেক ঘটনা কিন্তু আমাদেরকে মানে অনিচ্ছা সত্ত্বেও বাদ দিতে হয়। সুতরাং যারা আসছেন তারা অনেক কষ্ট করে আসেন, প্লিজ তাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আপনি আপনারা তাদেরকে একটু সমর্থন দেবেন, এটা খুব জরুরি। মানে এখানে আসছেন এত রাত্রে এত কষ্ট করে আপনাদের ঘটনা শোনানোর জন্যই কিন্তু। যাই হোক, এছাড়াও আরও অনেকে SMS করছেন, আমি একটা ঘটনা যাব এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে মাসুদ যশোর খুলনা থেকে, এবং তিনি যেহেতু চাকরি করেন, সরকারি চাকরি করেন, সুতরাং তিনি স্টুডিওতে উপস্থিত হতে পারেননি এবং তাকে মানে আমরা এই বেশ কিছু ইমেলের ব্যাপারে আমরা কথা বলেছিলাম যারা পাঠান এখানে, এবং তারা প্রত্যেকেই একটা কথা বলেছেন যে হ্যাঁ এই পুরো ঘটনার দায়িত্ব আমি নিলাম। সুতরাং যে সমস্ত ঘটনাগুলো আমরা এখানে পড়ছি সেই ঘটনাগুলো যদি আসলে আপনাদের কোনো কমপ্লেন থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আমরা সরাসরি সেই ব্যাপারে খোঁজ খবর নেব, কোনো সমস্যা নেই। লিখছেন যেভাবে ঠিক সেভাবেই পড়ছি, মোহাম্মদ মাসুদ লিখেছেন সরকারি চাকরি করছি বিধায় স্টুডিওতে আসতে পারছি না। সালাম নেবেন রাসেল ভাই, সালাম নেবেন, আপনি অবশ্যই ভালোর দলে, তাই নতুন করে জানতে চাইলাম না। আমি আজ আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করছি। ঘটনাটি আমার বন্ধু যেভাবে আমার কাছে শেয়ার করে ঠিক সেভাবে আমি লিখছি। ঘটনাটি ঘটে 2011 সালে কালী পুজোর সময়। আমি এবং আমার বন্ধু প্রশান্ত একসাথেই চাকরি করতাম। প্রশান্তর সাথে আমার ভীষণ বন্ধুত্ব ছিল, আমরা একই রুমে থাকতাম, কোথাও বেড়াতে গেলে একই সাথে যেতাম, এমনকি দুজনে একই রকম পোশাকও পরতাম। একদিন প্রশান্তর গ্রাম থেকে ফোন আসে, ওর বাবা জানালেন ওদের বাড়িতেই এবার কালী পুজোর মণ্ডপ তৈরি করা হবে, পুজোতে কাজ করতে হবে, তাই প্রশান্তকে একটু তাড়াতাড়ি ছুটি নিতে বললেন। সেদিন রাতে আমি আর প্রশান্ত ক্যান্টিনে বসে গল্প করছিলাম, হঠাৎ পুজোর কথা উঠল। তখন আমি প্রশান্তকে বললাম, তোরা পুজোতে অনেক মজা করিস, তাই না? প্রশান্ত ঝোঁকের বসে বলেই ফেললো, তুই যাবি আমার সাথে? আমি বললাম, আরে না আমি যাবো না, তোদের আমি গেলে হয়তো তো ওখানে সেটা ভালো দেখাবে না। প্রশান্ত কিছুতেই ছাড়লো না, অনেক অনুরোধ করছিল, শেষমেশ আমাকে বাধ্য করলো রাজীব হতে। সেদিন ছিল বৃহস্পতিবার, আমি আর প্রশান্ত দুজনে অফিস থেকে ছুটি করিয়ে নিলাম। পাঁচ দিনের ছুটি হলো, দুজনে বাস স্ট্যান্ডে পৌঁছাতেই বিকেল হয়ে গেল এবং স্ট্যান্ডে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার একটু ভিড় বেশি থাকে, কারণ সরকারি চাকরিজীবীদের এই দিনে বেশি ছুটি হয়। আমরা অনেক সময় ধরে অপেক্ষা করলাম কিন্তু বাসের দেখাই পেলাম না, যদিও দুই একটা লোকাল বাস দেখা যাচ্ছিল, কিন্তু তার ভাড়ার কথা শুনে আর যেতে ইচ্ছে করলো না। প্রায় রাত 8টা বেজে গেল, প্রশান্ত এক প্রকার রেগে যাচ্ছিল, কারণ ওর একটা দুর্বলতা আছে আর সেটা হলো গ্রামের বাড়িতে যাওয়ার পথে বেশ কিছুটা রাস্তা পায়ে হেঁটে যেতে হয় আর বেশি রাত হলে সেটা অনেকটা ভয়ঙ্কর হয়ে যায়। আমি কিছুটা বোর ফিল করছিলাম, তাই আমি পাশের একটা ক্যান্টিন থেকে একটা পানির বোতল কিনে রাস্তার এক পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছিলাম। হঠাৎ আমার ঠিক পেছন থেকে ভয়ানক কণ্ঠে খুব জোরে কেউ বলে উঠল, দে দে। আমি মারাত্মক ভয় পেয়ে গেলাম। আচমকা পেছনে ফিরে দেখলাম একটা পাগল মাথায় ইয়া বড় একটা জট, সমস্ত শরীরে ধুলো বালি দিয়ে ভরা জামা কাপড় পরা এবং হাতে একটা মাসের লাঠি, লাঠিটায় ভর দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং মনে হচ্ছে সে আমার উপর প্রচন্ড রেগে আছে। আমি ভয়ে ভয়ে পানির বোতলটা ওই ব্যক্তিটির দিকে এগিয়ে দিতেই এক হ্যাচকা টানে সে আমার হাত থেকে বোতলটা কেড়ে নিল। পানি খেতে খেতে আমাকে লক্ষ্য করে বলতে লাগলো, ফিরোজ ফিরে যা, ফিরে যা, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা, বিপদ তোকে ডাকছে, ফিরে যা। বলেই আমার কিনা বোতলটা নিয়ে পেছনে ফিরে হন হন করে হেঁটে চলে গেল। কথাগুলো প্রশান্ত শুনতে পারলো। আমরা কিছু সময়ের জন্য নীরব হয়ে যাই। কিছু সময় পরে প্রশান্ত বলল, আরে ধুর, কোথাকার কোন পাগল কি বললো আর তাতেই তুই ভয় পেয়ে গেলি, বাদ দে। আর এসব কিছু না, রাত আনুমানিক 9:30 হবে, অপেক্ষার প্রহর যেন আর কাটছিল না। হঠাৎ একটি মিনি বাস আমাদের সামনে এসে দাঁড়ালো। গাড়ির হেল্পার গাড়ি থেকে নেমে এসে অন্য কোথাও না গিয়ে ঠিক আমাদের দিকে এসে বলল, মামা যাবেন? অবাক ব্যাপার হলো, অনেক প্যাসেঞ্জার ছিল সেখানে, কিন্তু কোনো প্যাসেঞ্জারই গাড়ির দিকে এগিয়ে আসলো না। মনে হলো কেউই যেন বাসটিকে দেখছে না। বাড়ি পৌঁছানোর চিন্তা মাথার ভিতর ঘুরপাক খাওয়াতে বিষয়টি মাথায় নিতে পারলাম না। প্রশান্ত বলল, হ্যাঁ আমরা, ওর গ্রামের নামটি বলল, সেখানে যাব, যাবেন? হেল্পার বলল, হ্যাঁ যাব, আমরা তো ওই দিকেই যাচ্ছি, কোনো প্যাসেঞ্জার পাচ্ছি না। প্রশান্ত ভাড়ার বনাবনি মিটিয়ে নিল। বাসটি 16 সিটের। আমরা বাসের উঠতেই দেখলাম বাসের একদম পেছনের দিকে 4 জন লোক বসে আছে এবং একটা লাশের খাটিয়া পেছনের দিকে 3 সিটের মধ্যে, খাটিয়ার মধ্যে একটা লাশ সাদা কাপড়ে মোড়া। আমি কিন্তু কিছুটা হতভম্ব হয়ে পড়ি। হেল্পারকে বললাম, ভাই আপনি তো বললেন কোনো প্যাসেঞ্জার নেই, তাহলে এরা কারা? হেল্পার বলল, আর বললেন না ভাই, আসার সময় রাস্তার পাশে ওনারা দাঁড়াইছিল, লোকটা নাকি মানে একদম স্ট্রোক করে মারা গেছে, আমাদের অনেক করে ধরলো, আমরা কোনো যাত্রী ছিল না তাই ওনাদেরকে উঠিয়ে নিলাম, সমস্যা নেই আপনারা সামনে থেকে বসেন। গাড়ি চলতে শুরু করলো, আমি কেন জানি অস্থিরতা বোধ করতে করলাম। প্রায় আধ ঘন্টা খানেক গাড়ি চললো। পেছন থেকে যাত্রীগুলোর কেউই কোনো রকম কান্না বা আমাদের সাথে কথা বলা, তো দূরের কথা, আমাদের দিকে তাকালো না। আমি খুব অবাক হচ্ছিলাম। একটা সময় ঘুম এসে যায়। রাত আনুমানিক 12:30 হবে। আমি একটা সিঙ্গল সিটে বসেছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কিছু একটা আমার পায়ের পাশে বসার চেষ্টা করছে এবং মনে হচ্ছে আমাকে তার শরীর দিয়ে ঠেলে ঠেলে জায়গা করে নিচ্ছে। অবাক ব্যাপার হলো, আমার শরীর তখন কেন যেন অবশ হয়ে গেছে। আমি কিছুতেই আমার হাত পা নাড়াতে পারছিলাম না। হঠাৎ চোখটা মেলে যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম সাদা কাফনে মোড়া ব্যক্তিটি আমার পাশে বসার চেষ্টা করছে এবং কাফনের মধ্যে থেকে 2 হাত বের করে আমার কণ্ঠনালী চেপে ধরছে আর ফিস ফিস করে আমাকে বলছে, তোকে না বলেছিলাম ফিরে যেতে, গাড়িতে উঠলি কেন? আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি আপ্রাণ চেষ্টা করছিলাম বাঁচার জন্য, শুধু মুখ থেকে গোঁ গোঁ আওয়াজ করছিলাম। হঠাৎ হ্যাঁচকা ব্রেকে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। খুব জোরে হো করে একটা বড় আওয়াজ করে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলাম। প্রশান্ত দ্রুতই আমার কাছে আসলো এবং সাথে সাথে হেল্পারও আসলো। আমার কাছে জানতে চাইলো কি হয়েছে। আমি কিছুই বলতে পারছিলাম না, বারবার পেছনে তাকিয়ে সেই লাশের খাঁটিয়াটা দেখছিলাম আর বড় বড় চোখ করে সবার দিকে তাকাচ্ছিলাম। এক পর্যায়ে কিছুটা স্বাভাবিক হলাম এবং পাশে তাকিয়ে দেখলাম বাসটা একটা হোটেলের সামনে থেমেছে। প্রশান্ত আমাকে নিয়ে নিচে নামলো এবং হোটেলের মধ্যে গিয়ে আমার কাছে আবার জানতে চাইলো। আমি পুরো ঘটনাটা খুলে বললাম। প্রশান্ত বলল, তুই এখন সেই পাগল লোকটার কথা মনে রেখেছিস? ও আমাকে বলল, হয়তো তুই স্বপ্ন দেখেছিস, বিষয়টা ভুলে যা। কিন্তু আমি আগে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ব্যাপারটা আমার সত্যিই ঘটেছে। হোটেলে খাবার শেষ করলাম, একটা পানির বোতল কিনে আমরা গাড়িতে উঠলাম। মনের মধ্যে কিছুটা ভয় থাকলো। এবার আমি আর প্রশান্ত পাশাপাশি সিটে বসলাম। পেছনে তাকিয়ে দেখলাম সেই 4 জন ঠিকই ওইখানে বসে আছে। গাড়ি আবার চলা আরম্ভ করলো। ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু সেটা হলো না। প্রায় আধ ঘন্টা গাড়ি চললো। আমরা কিছুটা আমার কিছুটা ঘুম পাচ্ছিল, কিন্তু আমি মোটেই চাচ্ছিলাম না ঘুমোতে, তাই এদিক সেদিক করে ঘুমটা ভাঙানোর চেষ্টা করছিলাম। একটা সময় আমার প্রচুর ঘুম পাচ্ছিল, তাই বোতলের পানি খাওয়ার জন্য মুখটা খুলে পানি খেলাম। বোতলের মুখটা লাগাতে গিয়ে গাড়ির একটা ঝাঁকিতে আমার হাত থেকে মুখটা পড়ে যায়। তাকিয়ে দেখলাম মুখটা ঠিক গাড়ির পেছনে ওই লোকটার দিকে চলে গেল। আমি মুখটা আনার জন্য পেছনের দিকে যাই এবং বোতলের মুখটা তুলতেই আমার চোখ পড়ে লাশের খাটিয়ার দিকে। দেখলাম লাশটা ঠিক বুকের কাছ থেকে গলগল করে রক্ত গড়াতে গড়াতে পেটের দিকে যাচ্ছে আর সাদা কাপড়টা ভিজে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো ঝাঁকি খেয়ে লাশটার শরীরে কোথাও খোঁচা লেগেছে, তাই আমি পাশে থাকা লাশের স্বজনকে ডাকার চেষ্টা করছিলাম। ঠিক তখনই ঘটলো আমার জীবনে মারাত্মক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ জানলা থেকে আসা প্রচন্ড জোরে বাতাসে খাটের ওপর থেকে সাদা কাপড়টা সরে যেতেই দেখলাম যে শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম লাশটি আর কেউ নয়, বাস স্ট্যান্ডের সেই পাগলটি যে ঘুমের মধ্যে আমার কণ্ঠনারে চেপে ধরেছিল। আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেল, হাতে থাকা বোতলটা নিচে পড়ে গেল। আমি স্পষ্ট দেখতে পারলাম লোকের সমস্ত শরীর বেড়ে রক্তক্ষরণ হচ্ছে এবং বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। এবং আমি আমার সমস্ত শক্তি দিয়ে মা বলে একটা চিৎকার করলাম এবং পেছনে ফিরে দৌড়াতে গিয়ে গাড়ির সিটে প্রচন্ড আঘাত লেগে নিচে লুটিয়ে পড়লাম। প্রশান্ত এখনো ঘুমিয়েছিল, আমার চিৎকারে ও ঘামতে ঘুম থেকে উঠে দ্রুত আমার দিকে আসতেই আমার বাসটা একটা খাদে পড়ে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হলাম। আর কিছু মনে নেই। পরদিন সকালে আমি আমাকে আবিষ্কার করলাম স্থানীয় একটা হাসপাতালে। আমি ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেও প্রচন্ড জখম হই, আমার সমস্ত শরীর থেকে রক্ত ঝরছিল ঠিক গত রাতে দেখা সেই পাগল লোকটার মতো, এবং আমার বন্ধু প্রশান্ত মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় পুলিশ সদস্যর কাছ থেকে জানতে পারি গত রাত্রে মারাত্মক জখম অবস্থায় রাস্তার পাশে একটা খাদে পড়েছিলাম আমরা। ডিউটিতে থাকা পুলিশের একটি টহল দল আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে। আমি তাদের কাছে গাড়ি এবং গাড়িতে থাকা লাশের খাটিয়া এবং লোকগুলোর কথা জানতে চাইলে তারা বলে সেখানে আর কিছুই দেখতে পাওয়া যায়নি। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আমরা দুজনেই সুস্থ হই, কিন্তু আজও এর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি যে কেন আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছিল আর পাগল লোকটি বা কে ছিল। আপনাদের কাছে এর কোনো ব্যাখ্যা থাকলে জানাবেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। ধন্যবাদ মোহাম্মদ মাসুদ, যশোর, খুলনা। এই ছিল ঘটনা এবং আশা করছি ঘটনাটা আপনাদের অনেকেরই ভালো লেগেছে। এখানে আরও বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে, সেগুলো পড়বো। তবে একটা আমাদের ব্রেক নিতে হবে, ব্রেকের পরে আবারও ফিরে আসছি আমাদের সাথে। এখন কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Grammy Form.
শুনছেন সব সময় ভিডিও ফুটি চলছে ভূত এফএম। আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সে সাথে জানাচ্ছি যে আমি দেখতে পাচ্ছি যে উপু কর্মকার আমাদের এসএমএস করেছেন কীর্তি পাশা থেকে, এবং লাস্ট কাহিনীটা তার কাছে ভালো লেগেছে। জানিয়েছেন লিভিং সোল FM লিখেছেন যে চরম জমছে আরো ভয় চাই। অনিকা আমাদের খুলনা থেকে লিখেছেন যে আমার ফ্রেন্ডের সাথে বেদ ধরেছি, প্লিজ আমার SMS পড়ো। আমাদের উপু আছে, আমাদেরকে এছাড়া রকিং রিয়াজ SMS করেছেন এবং তিনি SMS করেছেন নিকুঞ্জ থেকে, খুব ভয় লাগছে। তাহমিদ লিখেছেন রাসুল ভাই পর্তুগালের SMS। আশিক আমাদেরকে SMS করেছেন ধামরাই থেকে, এবং আজকে অনেক গরম থেকে ভূত এফএম জোর হচ্ছে, জমে উঠেছে। কাব্য আমাদের ভালুকা আমার মেসিং থেকে SMS করেছেন, ভূত এফএম শুনছেন তিনি। হাজিপাড়া থেকে সাঁড়া লিখেছেন যে আপনারা শুধু নাম পড়েন কেন, অনেকে শুধু নামই পাঠাচ্ছেন, আর পুরো SMS পড়লে সবার আরও কম পড়তে হবে SMS, সেটা আরও বেশি খারাপ হবে বোধ হয়। আমাদেরকে ছিল মুক্তি SMS করেছেন, এবং বর্ষা SMS করেছেন, SMS করেছেন আমাকে আনামুল এবং নাজমুল, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নাফিজ, এবং আমাদেরকে SMS করেছেন সুমন জামালপুর থেকে, SMS করেছেন আমাদেরকে ভূতের গলি থেকে ফুয়াদ। আপনারা অবশ্যই একটু রিলেভেন্ট SMS পাঠাবেন প্লিজ। আমাদেরকে SMS করেছেন আনিকা, SMS করেছেন আমাদেরকে সাজ্জাদ পাভেল বরিশাল থেকে, এবং আমাদেরকে SMS করেছেন মাসুম খান, এবং আমাদেরকে SMS করেছেন জামালপুর থেকে কনক, ভূতের জরম হচ্ছে। MJ9 আমাদের বরিশালের উজিরপুর হসপিটালের থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন মাসুক, এছাড়াও জিহাদ আমাদেরকে কালী কালাটিয়া থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে ফুয়াদ, শাউন, জোনাকি, সবাই মিলে ভূত এফএম শুনছেন তারা। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি শাহরিয়ার কবির পাইকগাছা খুলনা থেকে, লাভ ভূত এফএম অ্যান্ড লাইক ভূত এফএম। আমাদেরকে আলভি এবং আমাদেরকে SMS করেছেন জনি আহমেদ ঢাকা থেকে, আকাশ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রুবেল, এছাড়াও দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আমাদেরকে আশিক, ফার্স্ট স্টোরিটা অনেক আনকমন ছিল তাই লিখেছেন আমাদেরকে। নাশিতা এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে কুড়িল থেকে, কুড়িল থেকে নাশিতা আচ্ছা ওকে উনি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন ইফতি সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমরা এখন সরাসরি চলে যাবো আরও একটি ঘটনায়। আচ্ছা, ফেসবুকে যারা কমেন্ট করছেন তাদেরকে বলি যে আপনারা ফেসবুকে কমেন্ট করতে চাইলে আপনাদের অ্যাড্রেস, ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। আচ্ছা, ফেসবুক www.facebook.com/radiofurti, এখানেও রেডিও ফুর্তির স্পেলিংটি হবে RADIOFORTI। অলরাইট, আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন।
হ্যালো রাসেল ভাই, আমি নুরুদ্দিন সোহাগ, অহম ডিস্ট্রিক্ট মাদারীপুর, আর আমি এসেছি ঢাকার, পুরান ঢাকার আরমানিটোলা থেকে।
জি,
আমি যে আজকে স্টোরিটা শেয়ার করবো সেটা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটে যাওয়া ঘটনা।
আমরা চলে যাই ঘটনায়।
মূল ঘটনা হচ্ছে এটা 89 এর দিকে, অর্থাৎ আমার বড় আপুর প্রথম চাইল্ড, আমার ভাগিনা, ও যখন আপুর ডেলিভারি ঠিক এক মাস আগে উনি অসুস্থ হয়ে পড়েন, ওনার জন্ডিস হয় এবং হাত পা ফুলে যায়। তো আমাদের হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর এর কাছাকাছি ভালো হাসপাতাল বলতে, মানে উন্নত মানের হাসপাতাল বলতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ছিল, তো ওখানে তাকে নিয়ে যাওয়া হয়। ওকে সিজারিয়ান ডেলিভারি হয়, তো ওখানে 8 দিন পরে রিলিজ করা হয়। তো রাসেল ভাই একটা কথা বলতে হয়, ওই সময় আমাদের ওই এলাকায় নদী প্রধান এলাকা হওয়ার কারণে নদী পথে যোগাযোগটা একটু সহজতর ছিল, অর্থাৎ দেখবেন যে ওই নৌকাগুলো এখন নেই বললেই চলে, ছাউনিওয়ালা নৌকা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে একমালাই নৌকা। তো সেখানে ওই নৌকায় করেই বরিশাল থেকে আমাদের মাদারীপুর আসা হচ্ছিল। তো ওই নৌকায় ছিল আমার আম্মু, আমার বড় আপু, ওই বেবিটা, আর আমার আব্বু এবং দুলা ভাই। তো আস্তে আস্তে আমাদের ডিস্ট্রিক্টে প্রবেশ করতে অনেক রাত হয়ে যায়। তো আমাদের গ্রামের কাছে আসতে আরও প্রায় 6-7 কিলোমিটার বাকি আছে। তো ছোট নদী ধরে বড় নদীতে আবার প্রবেশ করতে হবে, অর্থাৎ আড়িয়ালখা নদীতে প্রবেশ করতে হবে। এর আগে একটা বড় হাট সামনে পড়ে, ঠিক সেই সময় আকাশে প্রচণ্ড ঝড় আসে, বিধি চমকা ছিল এবং মানে পরিবেশটা খুবই বিদ্ভুত অবস্থা তৈরি হয়। তো সবাই ভাবলো যে এই মুহূর্তে যদি বড় নদীতে প্রবেশ করি তো একটা দুর্ঘটনা ঘটতে পারে, তার চেয়ে বেটার আমরা এই হাটে নৌকাটি ভিড়িয়ে আমরা কোনো ঘরে উঠে একটু রেস্ট নিই, দেখি পর্যবেক্ষণ করি, ঝড় থামলে হয়তো যাওয়া যাবে অথবা সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করা যাবে। তো সেখানে নামার পরে কিছু পরিচিত লোক পাওয়া যায়, তারা একটা ঘরে নিয়ে যায়, ক্লাব ঘরের মতো। সেখানে ঘরে ঢোকার পরে দেখা যায় হঠাৎ করে ওই ঝড় বৃষ্টির সাথেই একটা গরম হাওয়া, দমকা হাওয়া এসে গায়ে, সবার গায়ে লাগে এবং সবাই একটু ভয় পেয়ে যায়, শিহরিত হয়ে যায়। এরপর থেকেই ওই বাবুটা, অর্থাৎ যে আমার ভাগনা, ওর আচরণে পরিবর্তন আসে। ও কিছুক্ষণ পরে দেখে হাসা শুরু করে, ওর বয়স তখন 8 দিন মাত্র, কিন্তু সাধারণত বেবিরা 3 মাস পরে বা এরকম পরে হাসা শুরু করে, কিন্তু ও উচ্চ স্বরে অট্টহাসিতে হাসতেছে এবং ওর আকারটা একটু বড় হয়ে যাচ্ছে। সাধারণত বেবিদের ওর যে আগের আকারটা ছিল স্বাভাবিক, এর চেয়ে অনেক বড় দেখাচ্ছে আর হাসতেছে। তো আমার ব্যাপারটা গেস করছে, বুঝতে পারছে যে এরকম, সবাই বুঝতে পারছে যে হয়তো এরকম খারাপ কিছু আসর করছে। সকালবেলা বাড়িতে নিয়ে আসা হয়, এখন ওকে যে ফিডারে দুধ খাওয়ানো হয়, সাধারণত বেবিরা 1 দাগ বা 2 দাগ দুধ খায়, কিন্তু ওকে ও দেখতাম যে মানে ফিডারে দুধ দেওয়ার পরে ও পুরো হাফ লিটার দুধ খেয়ে ফেলতো এবং আরও দুধ খাওয়ার জন্য হাত মানে চেপে ধরতো যে আরও দুধ দাও, মানে এরকম বুঝাইতে চাইতো আর কি, এবং হাসতো। আর ওর আকারটা ওই কখন দেখা যায় হঠাৎ হঠাৎ অনেক বড় দেখাচ্ছে, মনে হয় 3-4 বছরের বাচ্চা এরকম, কিন্তু ওর বয়স তো মাত্র 8 দিন আমি বললাম। তো এখন এরপর আরও কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতের বেলা অর্থাৎ আমাদের ঘরের পেছনেই একটা গাছ ছিল, একটা ওষুধি গাছ, আঞ্চলিক ভাষায় বলে একটা কালফা গাছ। ওই গাছের উপরে অনেক শব্দ হতো এবং কিছু ফুল রেখে যেত, যেই ফুলগুলো আমাদের গ্রামে সচরাচর দেখতে পাওয়া যায় না, মানে কিছু আনকমন ফুল, মানে গ্রামের মানুষ অনেকে চেনেও না এই ফুলগুলো কি নাম কি। তো ফুলগুলো সবাই কুড়াতো এবং সবাই দেখতো যে ফুলগুলো পাওয়া গেছে রাত্রে। তো সবাই চিন্তিত হয়ে পড়ে এবং সবাই ভেবেছে এরকম বজ্জিন বা এরকম খারাপ কিছুই আসার করেছে ওর সাথে। তারপরেও শুরুতেই ওই পেডিয়াট্রিক ডাক্তারের সাথে আলোচনা করা হয় যে এরকম এরকম ব্যাপার ঘটতেছে, ওদের এরকম বাচ্চারা তো স্বাভাবিকভাবে এত দুধ খায় না, কিন্তু ও তো ফিডারের পর ফিডার শেষ করে দিচ্ছে, তারপর খাওয়া চাহিদা শেষ হচ্ছে না, ঘটনা কি? তো ডাক্তার ওকে পরীক্ষা নিরীক্ষা করলো। এখন ডাক্তার অনেকক্ষণ চিন্তা করে বললো, আপনারা বেটার একজন ভালো হুজুর যারা এই ধরনের মানে তাবির দিয়ে থাকেন, চিকিৎসা দিয়ে থাকেন, ওদের সাথে কথা বললে বোধ হয় ভালো হয়। তারপরে খোঁজ নিয়ে আমাদের মাদারীপুরের থানতলি হাজি সাহেব নামে একজন ভালো কানের লোক ছিলেন, উনি ওই জিনের তদবির করতেন, অর্থাৎ জিন টিন ছাড়াতেন। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি ওকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে না, ওকে ভালো বদজিনে আসর করেছে এবং এটা ছাড়াতে হলে অনেক ট্রিটমেন্ট দিতে হবে। উনি ওনার মতো কিছু তাবিজ লিখে দিলেন। উনি বললেন যে ওর বেবির যে মশারি আছে ওই মশারির চার কোণা লাগাতে হবে, ঘরের চার কোণা লাগাতে হবে, এবং বাড়ি মানে বন্ধ করা হয় যেটাকে দোয়া কালাম করে এটা করতে হবে। আর হচ্ছে যেটা করতে বলেছেন যে হাফেজ, কোরআনে হাফেজ দিয়ে সুরা জিন টানা 60 বার তেলাওয়াত করে ওই তেল পানি সামনে রাখতে হবে, বেবিকে সামনে নিয়ে তেলাওয়াত করতে হবে রাতের বেলা নীরব হয়ে গেলে, এবং ওই তেলে ফুটিতে হবে সুরা জিন পরে কোরআন থেকে, এবং ওই পানিতে ফুটিতে হবে, তেল ওর গায়ে মাখতে হবে, নাভিতে মাখতে হবে, আর ওই পানি ওর চোখে দিতে হবে এবং পানিটা খাওয়াতে হবে। এভাবে করলে ট্রিটমেন্টটা করলে ভালো হয়ে যাবে। এবং এই হাজি সাহেব আরও কিছু আপনার কশনারি স্টেপ বলে দেন যে যাকে দিয়ে তেলোয়ারটা করানো হবে হাফেজ সাহেব তার ক্ষতি করতে পারে, তো ওই রাত্রে তাকে একা বের হতে দেবেন না, বা ওই রাত্রে তাকে মানে তার বাসায় ফিরে যেতে দেবেন না, তাকে রেখে দেবেন, তাকে মানে সিকিউরলি তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে বা পরের দিন এরকম বলা হয়েছিল। আর ওরা কিন্তু ডিস্টার্ব করতে পারে, আপনি একটু সাবধানে করবেন। তো প্রথমে আমাদের গ্রামে হাফেজ পাওয়া যাচ্ছিল না, তো ভাবলো যে মাদ্রাসার হুজুর আছে যারা মৌলভী সাহেব ওদেরকে দিয়ে পড়ালে হয়তো হতে পারে আর কি। তো সন্ধ্যার পরে কয়েকজন হুজুর সুরাত জিন মানে তেলত মানে সবাই মিলে যাতে 60 বারটা তাড়াতাড়ি হয়ে যায় শুরু করলো। এখন তখনই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকলো। তো ওই হুজুরদের জন্য আমার আম্মু আবার ঘরের বাইরে একটা রান্নাঘর আছে, সেখানে ওই রান্না করতেছিল। তো দেখা গেছে ওই আম্মু যেখানে রান্না করতেছিল ওই মানে চালের উপরে ধুমধাম ঢিল পড়তেছে এবং বাইরে থেকে কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতেছে, এবং ওই আমাদের ঘরে যেখানে হুজুরা তেলাওয়াত করতেছিল বাচ্চাকে নিয়ে সেখানে অনেক মানে ঢিল মারতেছে। তো এতভাবে ডিস্টার্ব করতেছে হুজুর আর পড়ার পরিবেশ পাচ্ছিলেন না, এবং যারা পড়তেছিল তারা একটু ভয় পেয়ে গেল। ওই রাত্রের মতোই ওখানকার ওই মানে তেলাওয়াতে স্টপ করে দেওয়া হয়। পরে কয়েকদিন একদিন পরে একজন হাফেজ পাওয়া যায়, উনি আমাদের আত্মীয়র মতোই হয়, ওর বয়স ছিল কম, কিশোর হাফেজ, ওকে নিয়ে আসা হয়। তো ওই বাচ্চাকে সামনে রেখে রাতের দিকে, আর ওই যেহেতু রাতের রান্না বান্না করতে গেলে ডিস্টার্ব করে আর আম্মু একটু ভয় পেয়েছিল, দিনের বেলায় রান্নাটা সেরে নেয়। এরপরে ওকে সামনে রেখে ওই হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতে থাকে, ওই সুরা জিন টানা 60 বার পড়তে থাকে, ওই তেলে ফুটিচ্ছে, পানিতে ফুটিচ্ছে, এবং ওর গায়ে ওইভাবে ওই হাজি সাহেবের নির্দেশনা মতো ওইভাবে গায়ে মেখে দেওয়া হচ্ছে এবং পানি খাওয়ানো হচ্ছে, চোখে পানি দেওয়া হচ্ছে। তো এভাবে করার পরে মানে ওই সুরা 60 বার তেলাওয়াত করার পরে কাজটা শেষ করা হলো। এখন হুজুর ওই হাফেজ সাহেবকে নিয়ে বাইরে যাওয়া হবে। তো ওই যে বলে দেওয়া হয়েছিল যে ওকে একা বাইরে যেতে দেওয়া হবে না, তো বাথরুম করতে বের হবে। তো আমার ভাইয়া সহ আরেকজন বের হয়েছিল, বের হওয়ার পরে দেখে যে ওই দূর থেকে বড় বড় কালো সারের মতো গর্জন করে আসতেছে এবং কিছু বিকট সাউন্ড করে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, তো কিন্তু কাছে আসতে পারে নাই। তো রাত্রের মতো ওখানে ওই হাফেজ সাহেব আমাদের বাসায় থেকে যায়। পরদিন ওকে ওকে পৌঁছে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে হাফেজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ওকে ওর মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, প্রায় 7-8 দিন নিখোঁজ হয়ে থাকে।
এবার তুলে নিয়ে যায়
ওই জিনেরা আর কি। তো ওকে যখন পাচ্ছিল না, তো হুজুরাও এভাবে চেষ্টা করে, তো দেখা যায় ওর সাথে এই ঘটনাটা কয়েকবার ঘটে, ওকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ওকে আবার ওই হাফেজ সাহেবকে আরো উন্নত চিকিৎসা দিয়ে ওই ওর মানে পরবর্তীতে ওকে ওকে মানে ওই জিনের আসর থেকে মুক্ত করা হয়, আর আমার ভাগ্নাও সুস্থ। আর এটা রাসেল ভাই 89-এর যেই ঘটনা, ও ওই ভাগ্নাটার নাম আরিফ খান, ও এখন লাইভ শুনছে ঘটনাটি, ও বন্ধুকে নিয়ে ওর জীবনে ঘটে যাওয়া ঘটনাটা। এই ছিল আমার ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা একটু পরেই ফিরে আসবো, আমাদের আরো একটা বিরতি নিতে হবে, এবং বিরতির পরে আমরা ফিরে আসবো। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, এবং আমাদেরকে আরো একবার জানবে কিভাবে আমার সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে যে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদেরকে ইমেল করতে চান তাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ
আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সরাসরি ঘটনাটি লিখে পাঠিয়ে দিবেন, না লিখে আমরা সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিবেন আমাদের কাছে। আর আমাদের সাথে যারা ফেসবুকে যারা বিভিন্ন পোস্ট দিতে চান, কমেন্ট করতে চান, তাদেরকে অ্যাড্রেসটি বলেছি www.facebook.com/radiofurti। চলে যাবো একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from fusionbd.com.
Boot FM, the night comes alive with coming form.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, আমি রাস্তারাচির সাথে চলছে ভূত এফ এম, আমার সাথে রয়েছে মাসুম। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফ এম এখন একটি অন্যরকম গ্রামীণ ফোন, এবং আমরা খুবই থ্যাঙ্কফুল আপনাদের প্রতি যে আপনারা রেগুলার আমাদেরকে ঘটনা পাঠান বলে আমরা এগিয়ে যেতে পারছি। এবং আশা করছি যে ভবিষ্যতেও আপনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের পাঠানো ঘটনাগুলো আমরা পাই বলেই প্রতি সপ্তাহে আমরা আপনাদের সামনে আসতে পারি। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে এখনও অনেকে কমেন্ট করছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি জিম্মি রহমান এসএমএস করছেন, এবং জিম্মি রহমান হয় মনে হয় এটা, এবং তিনি বলছেন যে আমরা ভূত এখন খোলা এলাকা থেকে শুনছি, মানে খোলা কোনো জায়গা থেকে তারা আট সেন্ট সবাই শুনছেন। এছাড়া আমাদেরকে এসএমএস এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি রনি চৌধুরী, এবং তিনি বলছেন যে আমি আপনার প্রোগ্রামের দর্শক হতে চাই। আমাদের প্রোগ্রামের দর্শক হতে চাইলে তো সরাসরি চলে আসতে হবে, কারণ এটা টেলিকাস্ট করতে পারি না আমরা। সো যেহেতু ব্রডকাস্ট করি, সুতরাং আপনারা একটু কষ্ট করে আপনাদের ঘটনা পাঠিয়ে সেই ঘটনাটা সিলেক্ট হলে আপনারা সরাসরি স্টুডিওতে চলে আসেন, ঘটনা শেয়ারও করতে পারবেন, দেখতেও পারবেন। এবং যারা অবিশ্বাস করেন বিভিন্ন সময় আমাদের ওপরে, যারা এই ভূতাত্মে আসেন তাদের অভিজ্ঞতা কেমন এবং তারা কীভাবে শেয়ার করছেন, কীভাবে নির্বাচিত হন, তাদের কাছে শুনলেই পাবেন। অনেকেই তো হয়ে গেল, অনেকেই আপনার পরিচিত অনেকে হয়তো এসেছেন এখন ভূতাত্মে। আচ্ছা, আমাদেরকে ইয়াসিন আরাফাত লিখেছেন যে আমরা তিন বন্ধু মিলে ভূতাত্মে শুনছি, ফেসবুকের কমেন্ট পড়ছি কিন্তু এইগুলো। আমাদেরকে এছাড়াও আরও অনেকেই এখানে কমেন্ট করছেন, আপনি যদি কমেন্ট করতে চান তাহলে আপনার আপনি চলে যান www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে। এবং আমাদের রেডিও ফুর্তির স্পেলিংটা আমি আপনাকে আর একবার জানিয়ে দিতে চাই, আর সেটি হচ্ছে RADIOFORTI। আচ্ছা, কিছু এসএমএস পড়ে ফেলে হাফিজ আমাদের রামপাল থেকে এসএমএস করছেন, এসএমএস করছেন মিল্টন নরসিং দাসপাড়া থেকে, এবং তিনি এবং তার ভাগনা কাউসার দুজনে মিলে একসাথে ভূতাত্ম শুনছেন। রানা ব্রুয়ের থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ভূতাত্ম ফাটাফাটি হচ্ছে। আমাদেরকে এসএমএস করছেন সজল শিকদার বাগেরহাট থেকে, এবং তিনি ভূতাফ্যাম শুনতে খুব ভালোবাসেন সেটা জানিয়েছেন, তার ওয়াইফকে নিয়ে তিনি ভূতাফ্যাম শুনছেন। আমাদের জ্যাকলিন এসএমএস করছেন নাটোর টিভি সেন্টার থেকে। নাইন আমাদের এসএমএস করছেন যাত্রাবাড়ি থেকে, পনির বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে আমাদের এসএমএস করছেন। আবিদ আমাদের এসএমএস করছেন এবং আমাদেরকে এসএমএস তিনি বলছেন আই ট্রাস্ট ভূতাফ্যাম। আচ্ছা, না ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারটা আসলে ট্রাস্টের ব্যাপার না বা এরকম টাইপের কিছু না, ব্যাপারটা হচ্ছে যারা এখানে ঘটনা বলতে আসেন তারা তো শুধুমাত্র মানে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন, বা এখানে ঘটনা বলে খুব বাড়তি কিছু পাওয়া যায় এরকম কিছু না। তো মাসফিক আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ইউ, ভূত এসএমএর কথা বলেছেন আর কি। ইফাদ ম্যানন সিং থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন মনির। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মালিহা নারায়ণগঞ্জ থেকে, এবং তার প্রথম এসএমএস আপনার প্রথম এসএমএস আমরা পেয়ে গেছি এবং পড়েও ফেললাম। পারভেজ আমাদের এসএমএস করেছেন ম্যামন সিং থেকে, তিনি লিখেছেন আই লাইক ভূত এফএম। এমডি সোহেল রানা কুষ্টিয়া থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে এ কে এম ওয়াহিদ ঢাকা থেকে, ঢাকা যাত্রাবাড়ি থেকে, এবং চমৎকার ঘটনাগুলো তাই লিখেছেন। দেব দিভা আচ্ছা দেবদাস আনন্দ আমাদের এসএমএস করেছেন বিএন স্কুল চট্টগ্রাম থেকে, এবং আজকের ভূত এফএম চরম হচ্ছে ভয় পাচ্ছি সেটা লিখেছেন। কোকিল আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে আরও অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি এখানে আরও কিছু পোস্ট রয়েছে ফেসবুকে, আমাদেরকে দেখতে পাচ্ছি লিখেছেন এম ডি আলামিন সরকার, আলামিন লিখেছেন ম্যামন সিং থেকে যে ভয় লাগছে না কেন। আমি ঠিক বলতে পারবো না, ভয় লাগছে না, কারণ আবার চেষ্টা করে যাচ্ছি এটুকু বলতে পারি। সিফাত মাহমুদ হৃদয় আমাদের এস এম এস করছেন এবং তিনি বলছেন, আমার একটাই দুঃখ, জীবনে ভূত দেখতে পারলাম না। আমারও খুব দুঃখ হচ্ছে, কারণ আপনি নিশ্চয়ই এরকম কোনো কিছু দেখতে পারলে আমার সাথে শেয়ার করতেন, আমি এরকম আমার একটা ঘটনা পেয়ে যেতাম। যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি ঘটনায়। এই মুহূর্তে আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন লিটন ভাই, এর আগেও তিনি দুইবার এসেছেন প্রদর্শনে, আজকে তৃতীয়বারের মতো, এবং তিনি তার রিসেন্টলি একটা সংগ্রহ করার ঘটনা তিনি আজকে শেয়ার করবেন। জুহে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং আপনার ঘটনায় চলে যাচ্ছে সরাসরি।
হ্যালো, আমি হাসান মোর্শেদ, আমি মিরপুর শেয়ারপাড়া থেকে বলছি।
জি,
তো এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার একজন বেস্ট ফ্রেন্ড, ওর বাবার কাছ থেকে ঘটনাটা আমি শুনেছি। তো এর আগে যখন আমি এর দুবার ভূত এফএম এ আসছিলাম, তো আমার ঘটনাগুলো ওরা শুনেছে ভূত এফএম এ। তো আমি বেশ কয়েকদিন আগে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। তো ফ্রেন্ডের বাড়ির সবার সাথে আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক, ওর বাবা মা ভাই বোন সবাই আমরা খুব ফ্রেন্ডলি। তো ওর বাবা আমাকে বললো যে, তুমি তো সবসময় ভূত এফএম এ যাও, তো আমার একটা ঘটনা আছে, তুমি এটা যদি পারো ওখানে গিয়ে শেয়ার করো। তো আমি ওই আঙ্কেলের কাছ থেকে পুরো ঘটনাটা শুনি, শোনার পর পরে আমি এখানে আসি এটা শেয়ার করার জন্য। তো আঙ্কেল যেভাবে ঘটনা বলেছে ঠিক আমি আমার মতো করে সেই ঘটনাটা শেয়ার করছি।
জি,
এই ঘটনা হলো, এটা স্বাধীনতা যুদ্ধের পরে 1972-73 সালের দিকের ঘটনা। তখন আঙ্কেলরা থাকতো ভাসানটেক নামে একটা এলাকা, ও সেই ভাসানটেকে থাকতো। তো আঙ্কেলদের একটা মানে আঙ্কেলদের একটা ঈদ ছিল, দোকান ছিল ভাসানটেক বাজারে। তো সেই দোকানটা ছিল চার দোকান। তো এই ঘটনাটা যখন শুরু হয় তখন ছিল শীতের শেষ হয়ে গরমের শুরু, গরমের শুরু ঘটনা। যাই হোক, আঙ্কেলদের যে দোকানটা সেই দোকানটা সকালবেলা আঙ্কেলের বাবা গিয়ে ওই দোকানটা খুলতো, খুলে চাটা বিক্রি করে দুপুরবেলা বন্ধ করে চলে যেত, এবং বিকেলবেলা আঙ্কেল এসে দোকানটা খুলে চাটা বিক্রি করে উনি আবার চলে যেতেন। যাই হোক, যখন ঘটনা শুরু হলো তখন আমি আমি আমার মতো করে বলছি, এটা হচ্ছে তো একদিন ওখানে চা বিক্রি করতে করতে মানে চা বিক্রি করতে করতে অনেক সময় পার হয়ে যায়। পার হওয়ার পরে তখন উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা কি 10টা বাজে। তো উনি দোকানটা বন্ধ করে হারিকেনটা নিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 ওনাদের বাড়িতে যাওয়ার পথে ওখানে একটা অনেক বড় বাঁশবাগান, সেই বাঁশবাগানটা পার হওয়ার পরে ওখানে একটা বিল আসে। সে বিলটা পার হলে হওয়ার পর এক দেড় মিনিট হাঁটার পর তারপর তাদের বাড়িটা। তো উনি তখন আর ওই বিলের ঘটনাটা হচ্ছে কি, ওটা বর্ষাকালে পানিতে ভরে যায়, আর যখন শীতের শুরু হয় তখন বিলটা শুকিয়ে যায়। তো ওখানকার লোকজন তখন ওই শীত শীত মৌসুমে ওখানে কৃষিকাজ করে। যাই হোক, আঙ্কেল হারিকেনটা নিয়ে হাঁটতে 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 যখন ওই বাঁশবাগানের ভিতরে ঢুকে পড়লো, হঠাৎ সে কেমন যেন একটা ভয় ভয় লক্ষ্য করলো। তো সে ফিল করছে যে তাকে পিছন দিকটা কেউ দেখছে, বা ওই গাছ থেকে কেউ তাকে লক্ষ্য করছে। সে ভীষণ ভয় পাচ্ছে, সামনে সামনে হেঁটে 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 যাচ্ছে। হঠাৎ সে দেখলো যে সে যে দিক দিয়ে যাচ্ছে সে তার চলার পথে রাস্তার সামনে একটা বিশাল বড় কুকুর, কালো রঙের, তার সামনে পথ বন্ধ করে দাঁড়িয়ে আছে। সে কুকুরটাকে দেখে একটু প্রথমে ভয় পেয়ে গেল। কুকুরটার সাইজটা ছিল একটু আকারে অনেক বড়, এবং কুকুরের চোখগুলো আগুনের মতো করে জ্বলজ্বল করে জ্বলছিল। সে ভীষণ ভয় পালো, সে চিন্তা করলো যে কুকুরটাকে এখান থেকে সরাতে হবে। সে কি করলো, সে আশেপাশে তাকে ঈদ বা হারিকেন নিয়ে, হারিকেনে আলো দিয়ে ঈদ অথবা কোনো গাছের ডালটা খুঁজে আরম্ভ করলো, কিন্তু এগুলো সে পেলো না। তখন সে কি করলো, হারিকেনে আলোটা বাড়িয়ে দিয়ে সে কুকুরটাকে সরানোর জন্য সামনে হারিকেনটা ধরে বললো, সর সর সর। তার এই শব্দে কুকুরটা একটু দূরে গিয়ে দাঁড়ালো। তখন সে সামনের দিকে হেঁটে 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 সে যখন বাঁশঝোপটা পার হয়ে বিলের দিকে নামবে, তখন সে লক্ষ্য করলো পিছন দিক দিয়ে অনেকগুলো কুকুরের ঘ্যাঁ 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 শব্দ। সেই শব্দগুলো শুনে খুব প্রচন্ড ভয় পেয়ে গেল, এবং ভয় এমন ভয় পেলো যে তার সমস্ত শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। সে পিছনে তাকিয়ে কি করবে, সামনের দিকে সে হারিকেন নিয়ে দৌড়ানোর চেষ্টা করলো। কি সেই বিলের মধ্যে আয়াল দিয়ে কিছু ধুন দৌড়ানোর পরে সে লক্ষ্য করলো তার হারিকেনে আলো নিভে গেছে। সে বুঝতে পারলেন না যে কখন তার হারিকেন আলোটা নিভে গেছে। সে যখন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ সে লক্ষ্য করলে দূরে একটা ওই বিলের আইল্যান্ড মাঝখানে একটা ছোট্ট কি যেন দেখা যাচ্ছে বড়। সে একটু কাছে গিয়ে একটু আটটু কাছে গিয়ে দেখলো যে ওখানে কে যেন একটা কুড়ে ঘর করে রেখেছে আইল্যান্ড তার চলার পথে। সে যখন বিকালবেলা এখান দিয়ে আসছিল, সে ওখানে কোনো কুড়ে ঘর বা এরকম কিছু দেখেনি, বা এত তাড়াতাড়ি এটা কে করবে, বা মানুষের চলার পথে এরকম কুড়ে ঘর কে করবে সে এটা বুঝতে পারছে না। তো আস্তে আস্তে সে সামনের দিকে হেঁটে যাচ্ছে, হঠাৎ সে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছে। ওই কুড়ে ঘরের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ আসছে এবং শব্দটা প্রচন্ড করুণ ভাবে আসছে। সে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে এবং বাড়িটা থেকে যখন সে 10-15 গজ দূরে, সে লক্ষ্য করলো বাড়িটার ভিতরে একটা ছোট্ট আলো জ্বলছে। সে আস্তে আস্তে সামনে গিয়ে বাড়িটার সামনে গিয়ে বলল যে বাড়িতে কেউ আছেন, ভিতর থেকে কোনো শব্দ হচ্ছে না, কিন্তু অনবরত সেই বাবুর কান্না আওয়াজটা আরো জোরে শোনা যাচ্ছে। তো সেই বাড়িটার কাছে গিয়ে সে দরজাটা একটু ফাঁক করলো, দরজাটা ছিল বেড়ার দরজা, একটু ফাঁক করে সে যে দৃশ্যটা দেখলো একটা অদ্ভুত দৃশ্য। সেটা দেখলো যে সেই বাবুটা একটা মাটির মধ্যে শুয়ে খুব চিৎকার করে কান্না করছে, তার পাশে একটা কুপি জ্বলানো, সেই কুপিটার পাশে একটা মহিলা বসে আছে, সাদা কাপড় পরা মহিলা বসে আছে, তার পাগুলো সামনের দিকে দেওয়া, তার মাথাটা নিচু করে, এবং মহিলার চুলগুলো একদম তার চেহারাটা সব ঢাকানো চুল দিয়ে। তো সামনে গিয়ে সে বলছে যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সে যখন এই কথাটা বলেছে, সে দেখলো যে মহিলাটা তার মাথাটা তুললো, তোলার পর হাত দিয়ে তার চুলগুলো সরালো, সরানোর সাথে সাথে সে যে দৃশ্যটা সে লক্ষ্য করলো, মহিলার চেহারাটা পুরোপুরি সাদা বর্ণ এবং চোখগুলো একদম লাল জ্বলজ্বল করে জ্বলছে। সে এই দৃশ্য দেখার সাথে সাথেই সে এখানে আর নিজেকে ধরে রাখতে পারলো না, সেখানে সেন্স হারিয়ে পড়ে রইলো। তো এরকম অনেক সময় পার হওয়ার পর তার বাসা থেকে তার বাবা, তার মা, তার চাচারা তাকে অনেক মানে টেনশন মানে চিন্তা পড়ে গেল যে এখনো সে বাড়িতে আসে না। তো তারা তাকে খোঁজার জন্য বাড়ির থেকে বের হয়ে তারা তাকে আবিষ্কার করলো, সেই বাসবাগানের ভিতরে সে পড়ে আছে, সেন্সলেস পড়ে আছে। যখন তারা তাকে বাসবাগান থেকে নিয়ে এসে বাসায় নিয়ে এসে সুস্থ সুস্থ করলো, তখন তার কাছ থেকে সে পুরো ঘটনাটা শুনলো এবং বললো যে তুমি তো বাসবাগানে পড়েছিলে, এই অবস্থা আমরা ওখান থেকে নিয়ে আসি। তখন এই ঘটনা শোনার পর সে তার পুরো স্টোরিটা তার বাবাকে, চাচাকে, মাকে বললো। বলার পরে এবং সে তারা লক্ষ্য করলো যে তার তার বাপার দুই পায়ের গোড়ালিতে অনেক মানে কাটার শব্দ মানে কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে, হাতের মধ্যে কে যেন নখ দিয়ে আঁচড় দিয়েছে। তার মানে সে বুঝতে পারলো যে তাকে ওই কুড়ে ঘর থেকে টেনে এসে বাসবাগানের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এর পরের দিন থেকে ওনার প্রচণ্ড জ্বর টর, এরকম জ্বর টর 7 দিন ছিল থাকার পরে। সে যখন সুস্থ হয়ে উঠলো, তো তার কয়েকদিন পর থেকে সে স্বপ্ন দেখা শুরু করলো, একটা মহিলা তাকে বাসবাগান থেকে বলছে যে তুই এখানে আস, তোকে আমি একটা জিনিস দিব, এবং তাকে এটাও বলছে যে তোকে আমি যে জিনিসটা বলছি এই জিনিসটা তুই তাকে বল, কাউকে বলতে পারবি না, যদি বলিস তো অনেক বিপদ হবে। তো এরা এই স্বপ্নটা সে অনেকদিন দেখছে, দেখার পরে সে একদিন প্ল্যান করলো যে সেখানে যাবে রাত 12টার দিকে, এবং তাকে কিভাবে যেতে হবে সেটাও সে বলে দিয়েছে যে খালি পায়ে যেতে হবে, শুধুমাত্র একটা লুঙ্গি পরে, এবং তার পায়ে কিছু থাকবে না, শরীরে জামা থাকবে না। সো সে একদিন রাত 12টার দিকে সেখানে হাঁটতে হাঁটতে সে বাসবাগানের সামনে গিয়ে দেখে কি একটা অদ্ভুত দৃশ্য, ভয়ঙ্কর একটা বিশাল আকৃতির মানুষ আগুনের মূর্তি, এক পা হচ্ছে বাসবাগানে আর একটা পা হচ্ছে বাইরের দিকে, তাকে ডাকছে এদিকে আয় এদিকে আয়। সে এই দৃশ্য দেখে ভয় পেয়ে দৌড়াতে 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 বাড়িতে এসে চিৎকার করে সে পড়ে যায়। তারপর বাড়ির সবাইকে সেই ঘটনাটা বলল। এরপর ওনার বাবা এবং ওনার চাচা, ওনার মা এরপর বললো যে ঠিক আছে, তুমি এরকম এরকম করে আর কখনো একা একা বের হয়েও না, যেহেতু এলাকাটা খুব নির্জন, এখানে জায়গাটাও ভালো না। তো এরপর থেকে উনি যখনই রাতের বেলা কোথায় গিয়েছেন, ওনার বাবা বা ওনার চাচা বা কারোর সাথে নিয়ে সে একা একা চলাফেরা করেছেন। এটাই ছিল আমার ঘটনা।
ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি চলে যাবো আর একটা ঘটনায়, তবে তার আগে কিছু এসএমএস রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে শাহেদ এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে খুলনা থেকে যে ভাই আপনি পড়লে আচ্ছা কিছু ঘটনা পড়তে বলেছেন। আচ্ছা ওকে। আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন শেখ ফরিদ চাঁদপুর থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন হুতুম প্যাচা বলছি, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও তন্নি খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। থ্যাংকস জানিয়েছেন কেউ একজন, নামটা লেখেননি। আমাদের কাছে মেসেজ করেছেন ইথিকা, এবং তিনি ভয়ের ঘটনা শুনতে চান। আপনার কাছে কি ঘটনাগুলো খুব হাস্যকর লাগছে? শুনি আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে ভয়ঙ্কর। আচ্ছা আমাদেরকে বাট ইথিকা আপনি কি বোঝাতে চাইছেন আমি বুঝেছি, বাট আমাদের আসলে কিছু করার নেই। আই এম রিয়েলি সরি যে ঘটনাগুলো আপনাদের কাছ থেকে আসে। সো এই ঘটনাগুলো আপনারা যেরকম পাঠাবেন আমাদের সেরকমভাবেই আপনাদেরকে শোনাতে হবে। আমরা আসলে এখানে কোনো ধরনের কোনো মানে কি বলবো যে একটু স্পাইসি বা স্পাইস আপ করে দেবো এরকম টাইপের কোনো মানে একদমই সম্ভাবনা নেই, তো বুঝতেই পাচ্ছেন। এছাড়া আমাদেরকে এলভিন এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন সুমন ময়মন সিং থেকে, এসএমএস করেছেন জামি রাজশাহী থেকে, এসএমএস করেছেন আমাদেরকে বি কে সজল, আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন ডিএইচ শাকিল, শুভ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে এস কে তাহের, বর্ষে আমাদের এসএমএস করেছেন, রনি আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আসিফ লালমাটিয়া থেকে, তারা তিন বন্ধু মিলে পুত্র শুনছেন, মোহাম্মদ রাহাত আমাদের এসএমএস করেছেন পটুয়াখালী থেকে, আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন প্রিন্স কচুক্ষেত থেকে, জটিল হচ্ছে লিখেছেন রনি, আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে বনি ফ্রম মোরলগঞ্জ, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে ফাহিম, এবং আমাদের এসএমএস করেছেন দীপু, এসএমএস করেছেন রাজীব সহ আরও অনেকে, ফেসবুকেও দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন দারুণ স্টোরি, থ্যাংকস ফর স্টোরি সুপার, ফেসবুক নেম হচ্ছে ওকে, আমাদেরকে সোলাইমান কবির শুভ এসএমএস এখানে কমেন্ট করেছেন, প্রিন্সেস ঝিলমিল আমাদের এসএমএস করেছেন, তার কাছে বেশ ভয় লাগছে সেটা তিনি বুঝাতে চেয়েছেন এখানে, আমি পোস্টটা দেখে যা বুঝছি, এখানে যে কমেন্টটা করছেন সেই কমেন্টটা দেখে যা বুঝলাম আর কি। এম ডি তানভীর শাকিল আমাদেরকে এখানে কমেন্ট করেছেন, লিখছেন আর লাস্ট আই মিন সেকেন্ড স্টোরি ওয়াজ অসম, আমাদেরকে এম ডি আরশাদ লিখছেন ফ্রাইডে মানেই ভূত এফএম, আমাদেরকে এছাড়াও আকাশ চৌধুরী সাব্বির লিখেছেন রাসেল ভাই স্টোরিগুলো জোস হচ্ছে, ডোন্ট স্টপ দ্য ফুর্তি, আমাদেরকে এছাড়াও তানজিনা লিখেছেন যে প্রোফাইল পিকচার যে ছবিটা সেটা দারুণ হয়েছে, এবং তাদের এলাকায় একটা ভয়ঙ্কর পুরনো বাড়ি রয়েছে সেখানে তিনি আসার আমন্ত্রণ জানিয়েছেন, ঠিকানা টিকানা সবকিছু আমাদের দিয়ে দেন, ইনশাল্লাহ আমরা কোনো একদিন পৌঁছে যাবো। নাদিম হোসেন রাফি আমাদের লিখেছেন ভাইয়া ভূত এফএম অসম হচ্ছে, আজকের স্টোরিগুলো অনেক ভয়ঙ্কর, আমাদেরকে এছাড়াও আরও অনেকেই এখানে কিছু কমেন্ট করছেন, এবং চুলবুল পান্ডে অনি লিখেছেন হেভি দুটো ঘটনা শুনলাম, এরকম আরও শুনতে চাই। অলরাইট, অনেকেই বলছেন ইমেল পড়তে, আমি তার আগে জানিয়ে দিই যে যারা ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে, আপনারা যেহেতু ঘটনা পড়তে বলছেন আমি আরেকটা ঘটনা পড়ে ফেলি এবং দেখা যাক আপনাদের কেমন লাগে। অলরাইট, আমরা নতুন আমরা সেকেন্ড আরেকটা ঘটনা যাচ্ছি যেটি আমাদেরকে পাঠিয়েছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি নাম প্রকাশে অনিচ্ছুক বাট এখানে আচ্ছা তিনি লিখেছেন যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি আমি। সুপ্রিয় আসল ভাই, প্রথমে আমার সালাম নেবেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে বহাল তবিয়তে আছেন। আমি আজ যে ঘটনাটি লিখতে যাচ্ছি এটা নাম প্রকাশে অনিচ্ছুক আমার খুব কাছের এক ছোট ভাইয়ের নিকট থেকে শোনা। আচ্ছা ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছেন, তার মানে ওনার নাম প্রকাশে অনিচ্ছুক, উনি ওনার নাম বলা যাবে, উনি হচ্ছেন জুবায়ের হোসেন, মাস্টার্স পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঘটনাটি লিখেছেন যে তার গ্রামে ঘটে এবং উক্ত এলাকায় লোকমুখে প্রচলিত, আর বাক্য ব্যয় না করে আমি ঘটনা শুরু করছি। গ্রামের নাম জোড়ালিয়া, নড়াইল জেলার একটি গ্রাম, গ্রামটি বিলের মাঝখানে, একটি ঐতিহ্যবাহী ঈদগাহ, প্রায় 200 বছরের পুরনো। প্রতি বছর দুই ঈদে আশেপাশের 7-8 গ্রাম থেকে প্রচুর মানুষ আসে সেখানে ঈদের নামাজ আদায়ের জন্য। ঈদগাহের পাশে একটি শতবর্ষী বুড়ো বট গাছ, বড় বট গাছটিকে ঘিরে প্রচলিত নানান রকম কাহিনী। কেউ বট গাছের ডালপালা কাটার দুঃসাহস দেখায় না, কারণ সেগুলো কাটলে অনেকে অসুস্থ হয়ে পড়ে, কেউ কেউ ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয় ইত্যাদি ইত্যাদি। আমার মূল ঘটনাটি ঈদগাহকে নিয়ে। এলাকার মানুষ এই ঈদগাহতে ঈদগাহকে আশাপূরণ রোগমুক্তির মাধ্যম হিসেবে বিশ্বাস করে। বৃহস্পতিবার রাতে গিয়ে সারা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায় অনেকেই। এখন বলবো এমন বিশ্বাস সৃষ্টির নেপথ্যের কাহিনী। অনেক অনেক দিন আগের কথা, কম করে হলেও শত বছর তো হবেই, গ্রামে বাস করতেন জমির উদ্দিন ছদ্মনাম ব্র্যাকেটে লিখেছেন জমির উদ্দিন নামের একটা লোক, পেশায় ছিলেন একজন কৃষক, তিনি তার স্ত্রী অত্যন্ত ধার্মিক ছিলেন, জমির উদ্দিন ছিলেন খুব রোগগ্রস্ত, এই নিয়ে তাদের দুশ্চিন্তার সীমা ছিল না। বহু ডাক্তার কবিরাজের শরণাপন্ন হয়েও কোনো ভালো ফল হলো না। একদিন তিনি স্বপ্নযোগে নির্দেশ পান, কেউ একজন তাকে বলছে ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার রাত্রে ইবাদত করলে রোগ থেকে শেফা মিলবে। এই স্বপ্ন দেখার পর তিনি এবং তার স্ত্রী নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাতে সেখানে কাটতেন এবং শুক্রবার ফজরের আজানের পর সে স্থান ত্যাগ করতেন। এভাবে কয়েক সপ্তাহ পার হলো, কিন্তু রোগ নিরাময় হয় না। অবশেষে তিনি প্রায় হাল ছেড়ে দিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে শেষবারের মতো ঈদগাহে যাওয়ার পরিকল্পনা করলেন। দিনটি ছিল যথারীতি বৃহস্পতিবার, গভীর রাত, কিন্তু চন্দ্র স্নাত, যতদূর যা চোখ যায় শুধু ততদূর জড়মানব শূন্য। তারা দুজন ঈদগাহে মাত্র পৌঁছালেন এবং জমিউদ্দিন মেম্বরের সামনে গিয়ে নামাজে দাঁড়ালেন। তার স্ত্রী অজু করতে গেলেন ঈদগাহের মেম্বরের সামনে গিয়ে নামাজ দাঁড়ালেন এবং তার স্ত্রী অজু করতে গেলেন ঈদগাহের অদূরের নলকূপটিতে। অজু শেষ করে তিনি ঈদগাহের দিকে যাচ্ছিলেন, যখন ঈদগাহের মূল ফটক পার হচ্ছিলেন তখন তার চোখ পড়লো ঈদগাহের মেম্বরের দিকে এবং যেখানে তার স্বামী নামাজ পড়ছিল। ওদিকে তাকিয়ে তিনি যা দেখলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন কাফনের মতো সাদা কাপড়ে মোড়ানো, স্বাভাবিকের থেকে অনেক লম্বা কিছু লোক তার স্বামীকে শুইয়ে দিয়ে তার পেটের ভেতর থেকে নাড়ি ভুড়ি সবকিছু বের করছে। এই বিভৎস দৃশ্য, ভয়াবহ দৃশ্য দেখে তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তৎক্ষণাৎ জ্ঞান হারালেন। এদিকে ভোরে জমিউদ্দিন নিজেকে আবিষ্কার করলেন তার বোনের বাড়ির বারান্দায়, তার পেটে একটি ব্যান্ডেজ। কে বা কারা এখানে নিয়ে এসেছে তিনি তা জানেন না। তাকে ঘিরে তার বোন, ভগ্নিপতি সহ আরো কিছু প্রতিবেশী জড়ো হয়েছে। তিনি এখানে কিভাবে আসলেন জানতে চাইলে তিনি আগের সব কথা খুলে বললেন। তিনি বললেন যখন তিনি নামাজ পড়ছিলেন তখন পেছন থেকে কে যেন তার ঘাড়ে আঘাত করে এবং তারপর তার আর কিছু মনে নেই। তার স্ত্রী খোঁজ করা হলে তাকে ঈদগাহে বেহুশ অবস্থায় পাওয়া যায়। পরে স্ত্রী পুরো ঘটনা খুলে বলেন। এই ঘটনার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। জমিরুদ্দিন বুঝতে পারেন ওই অদ্ভুত লোকগুলো তাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল এবং সম্ভবত তারাই তাকে তার বোনের বাড়ির বারান্দায় রেখে দিয়েছিল। এরপর থেকে সেখানকার লোকজনের মনে বিশ্বাস জন্মায় যে ওই ঈদগাহ সম্পর্কে। তারপর থেকে প্রচুর লোক সমাগম হয় দুই ঈদে। আমার ঘটনা এখানে শেষ নয়, এবার আসি ওই ঈদগাহকে ঘিরে আমার ছোট ভাইয়ের নিজের অভিজ্ঞতার। এবং ওর বয়স তখন প্রায় 11, আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা এটি। ওর একটা শারীরিক সমস্যার দরুন পরিবারের থেকে ওই ঈদগাহে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। অনেক রাতে তার ওর মা, বোন ও ভাই তাকে সঙ্গে নিয়ে ভ্যানে করে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয় এবং প্রায় আধা ঘন্টা পর তারা সেখানে পৌঁছায়। ঈদগাহের গেট দিয়ে যখন ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই গেটের পাশের সেই বটগাছের নিচ থেকে তিনজন মহিলা তাদেরকে উচ্চ স্বরে সালাম দেয়। তারা চমকে উঠল এবং ভয় জড়িত কণ্ঠে সালামের উত্তর দিল। বটগাছের নিচটা অন্ধকারের ঠাসা, তারা ভাবতেও পারেনি যে ওখানে কেউ সালাম দিতে পারে। দূর থেকে অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছিল না, সম্ভবত তারা বোরখা পরিহিত ছিল। একটু দূর থেকে ওদের সাথে ওদের কিছুটা আলাপচারিতা হলো। তারা জানালো তারা পাশের গ্রাম মালিডাঙ্গা থেকে এসেছে। কথা শেষ করে ওরা ঈদগাহে প্রবেশ করে নামাজ পড়তে লাগলো। এক পর্যায়ে ওই তিন মহিলাকে নামাজের আদায়ের জন্য আহ্বান করলে তারা অন্ধকারের ভেতর থেকেই জানালো তাদের নামাজ পড়া শেষ। মহিলাগুলো তাদের সামনে না আসতে চাওয়াতে তাদের সন্দেহ বাড়তে লাগলো। তারপর দুদলের মধ্যে বাক্য বিনিময় হলো না। এদিকে নামাজ তসবিহ তাহলিল চলছে, ওইদিকে বটগাছের নিচ থেকে গুনগুন শব্দে জিকিরের আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণ পর ফজরের আজান, এবার প্রস্থানের পালা। সবকিছু গুছিয়ে যখন ওরা চলে যাবে তখন দেখলো ঈদগাহের পশ্চিম পাশের গেটে কালো রঙের বোরখা পরা তিনজন মহিলা দাঁড়িয়ে। তারাও বোধহয় চলে যাবে। চোখের পলক পড়তে না পড়তে হঠাৎ ওরা দেখলো যে মহিলাগুলো আর সেখানে নেই, তারা গায়েব। মুহূর্তের মধ্যে মহিলাগুলো অদৃশ্য হয়ে যাওয়াতে ওরা নিশ্চিত হলো তারা কোনো মানুষ ছিল না। মহিলাগুলো সেখানে দাঁড়িয়ে ছিল, যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেও আশেপাশে খুঁজে দেখা গেল যে, কিন্তু ওদের কোথাও হদিস মিলল না। শুধু তাই নয়, বাড়ি ফেরার পথে বিলের মধ্যে তাল গাছের মাথায় ওরা দাঁও দাঁও করে আগুন জ্বলতে দেখলো। অবশ্য ওই তিন মহিলা বা আগুন ওদের কোনো ক্ষতি করেনি। পথমধ্যে ওদের আর কোনো সমস্যা হয়নি, ওরা নিরাপদে বাড়ি ফিরল। তবে দুর্ভাগ্যজনকভাবে তার শারীরিক সমস্যার সমাধান হয়নি। রাসেল ভাই, এটাই ছিল আমার আজকের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এবং তিনি বলছেন যে মোবাইল নাম্বারটির বিষয়টি আপনাকে আগে অবগত করেছে, আশা করছি সেটা আপনার চোখ এড়ায়নি। দূরত্ব এবং ব্যস্ততার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব নয়। আপনাকে ও ভূত ফিল্মের সকলকে ধন্যবাদ জানাই এবং এই ঘটনার সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমি আপনাকে আশ্বস্ত করছি ঘটনাটি কোনো জায়গা থেকে কপি করা হয়নি। অতএব এ নিয়ে আপনাকে কোনো বিপদে পড়তে হবে না কথা দিলাম, এর দায়ভার আমি নিলাম। এবং প্রয়োজনে ফোন দিতে পারেন, ঘটনাটা আমার নিজের ছোট ভাইয়ের মুখ থেকে শোনা এবং আমার নিজের লেখা। আমার এই ভাইয়ের নামটা, উনি অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক, সুতরাং নামটা আমি বললাম না, এখানে দেখতে পাচ্ছি। এবং সমস্ত ঠিকানা সব কিছু তারপরে দেওয়া হয়েছে এবং তিনি বলেন অনুমতি না থাকায় আপাতত ওর ফোন নাম্বার দিতে পারছি না, কারণ আপনার ইমেলটি আমি এইমাত্র দেখলাম। এই হচ্ছে ঘটনা। এবং আমরা এখন যেটা হয়েছে ম্যাক্সিমাম ইমেল পাওয়ার পরে আমরা আবার চেক করি সেকেন্ড টাইম যে এটা আপনি কোথা থেকে পেয়েছেন, কি অবস্থা, সেই খোঁজ খবরের জন্য তিনি আবার ফিরতি ইমেলে আমাদেরকে সমস্ত ঘটনাগুলো জানিয়েছিলেন। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো একটু পরেই। সুতরাং আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, এবং ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। Stay tuned for Radio Phurti and don't stop the Phurti.
This track was downloaded from FusionBD.com.
Bhoot FM. The night comes alive with Grounding Form.
শুনছেন সবসময় যদি ফুর্তি চলছে ভূত এফএম, এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এত রাত পর্যন্ত জেগে আছেন এবং আমাদের সাথে আছেন, তাদেরকে আসলেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং কোনো কথা না বলে, যেহেতু হাতে সময় খুব কম এবং আরও অনেক অতিথি আছেন ঘটনা বলার জন্য, সো আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনার ঘটনা শুরু করবেন।
ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আকাশ। আমি এসেছি বিশ্ববিদ্যালয় থেকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার অনার্স কমপ্লিট করা হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। তো সেই সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির একটি ঘটনা আমি বলব। তো এই ঘটনাটি ঘটে আমি যে হলে ছিলাম হুমায়ুন বিশ্ববিদ্যালয়ে। তো সেখানে আমাদের এক বড় ভাই থাকতেন, এটা মূলত তারই ঘটনা। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা আছেন। আমি তার কাছ থেকে শুনেছি এবং সেটি বলছি। আমার তার যে বড় ভাই ছিল, উনি অনেক মেধাবী ছিলেন এবং পড়াশোনা করতেন এবং সবাই তার ক্যাম্পাসে চিনতেন। এবং উনি কিছুদিন উনি একসময় দেখলাম যে জানতে পারলাম ওনার কাছ থেকে যে উনি একজনের সাথে ফোনে কথা বলতেন, তার নাম হচ্ছে পারুল, ওনার কাছ থেকে শোনা। তো এমনি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতে বলতে তাদের ভিতরে একটা ভালো ধরনের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা ফোনে কথা বলতে থাকে এবং ভালো ফ্রেন্ডশিপ হয় এবং কিছু চিঠিও আদান প্রদান হয়। তো বড় ভাই ক্যাম্পাসে অনেক পরিচিত মুখ থাকার কারণে টিচারদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, এজন্য টিচারদের ছেলে মেয়েদের পড়ানো তার সম্ভব হয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাধারণত চাকরির পরীক্ষা দিতে বা জবের জন্য আমাদের সিলেট থেকে ঢাকায় আসতে হতো। তো বড় ভাই একদিন আর কি চাকরির পরীক্ষা দেওয়া দরকার ছিল ঢাকায়, তো উনি ঢাকা আসতে চেয়েছিলেন। তো আনফর্চুনেটলি ওনার কাছে হঠাৎ করেই ডেট পড়ে যাওয়ায় ওনার কাছে আর কি টাকা ছিল না। তো সেই পারুলের সঙ্গে যখন কথাবার্তা হয় তখন পারুল বলে যে ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তোমাকে 600 টাকা বিকাশ করে দিচ্ছি। তো সে সময় বড় ভাই বললেন যেটা সম্ভব না, আমি কিভাবে তোমার কাছ থেকে টাকাটা নিব। তখন উনি বললেন যে তখন যে পারুল বললো যে না সমস্যা নেই, তুমি যখন আমাদের দেখা হবে তখন তুমি আমার সামনে সামনে আমাকে টাকাটা ব্যাক করে দিও। তো অনেক জোরাজুরির পরে তিনি টাকাটা নিলেন এবং তিনি ঢাকা আসলেন এবং জব ইন্টারভিউ দিলেন। পরবর্তীতে তিনি আবারও ক্যাম্পাসে ফিরে আসলেন, জীবনযাপন আবার যেভাবে চলছিল সেভাবে চলতে থাকলো। তারপর কিছুদিন পরে হঠাৎ করেই বড় ভাই কাছে একটা ফোন আসলো এবং উনি জানতে পারলেন যে পারুল খুব অসুস্থ। তো উনি পারুল চাচ্ছিল যে উনি যেন ঢাকা গিয়ে পারুলের সঙ্গে দেখা করেন। তো কিন্তু হঠাৎ করেই পারুল এরকম অসুস্থ হয়ে যাওয়ার কারণে রাধাকৃষ্ণ মুষ্টি পড়েছিলেন এবং তিনি যে ঢাকা যাবেন এরকম কোনো প্রস্তুতিও ছিল না। তো এই জন্য হাতে টাকা পয়সাও কিছু কম ছিল। তো এই জন্য তিনি যে ইউনিভার্সিটির টিচারের কাছে, টিচারের ছেলেকে যে পড়াতেন, তো স্যারের বাসায় গিয়ে বলেন যে স্যার আমার তো নিজের ঢাকা যাওয়ার প্রয়োজন, তো স্যার আপনি যদি আমাকে 3 মাসের টাকাটা একটু আগে দেন তাহলে আমি ঢাকা গিয়ে একটু দেখা করতে পারি। তো স্যার বললেন যে ঠিক আছে, তুমি কাজ করো, তাহলে তুমি আগামীকালকে আসো, আগামীকালকে এসে আমি তোমাকে টাকা দিব। কিন্তু বড় ভাইয়ের ওই দিনই টাকাটা দরকার ছিল। তো আর কোনো হুমানি জোগাড় করতে না পেরে উনি হলে চলে আসলেন এবং ওই দিনের মতো উনি ঘুমিয়ে গেলেন। বাট রাত প্রায় 4:30 কি 3টার দিকে ওনার কাছে ফোন আসলো যে পারুলের যে ভাবি ছিল উনি ফোন দিয়ে বললেন যে পারুল আর কি মারা গেছে আর কি। তো এই কথা শুনে বড় ভাই মানে অনেক ভয় পেয়ে যায় এবং তিনি যদি ভাবতে থাকেন যে এতদিন যার সাথে কথা বলছি মানে একজন মৃত মানুষ, তাকে সে আজকে মৃত, এটা ভাবতেই তার অনেক অনেক ভয় লাগে এবং তিনি ভয়ে বাথরুমেও যেতে পারতেন না কিছুদিন, তারপর রুমমেটদের নিয়ে যেতেন। যাই হোক, পরবর্তীতে এটা আস্তে 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 স্বাভাবিক ঘটনা হিসেবে চলে যায়, কিছুদিন পর আবার নর্মাল লাইফে ফেরত যায় এর কিছুদিন প্রায় 7 থেকে 8 মাস পরে হঠাৎ করেই আমাদের যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি তার পাশে ছিল এমসি কলেজ। তো এমসি কলেজ থেকে হঠাৎ একটা ছোট ভাই একদিন ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনার এলাকা থেকে একটা লোক আসছে, তো উনি উনি আর কি মানে সবকিছু হারাই ফেলছে টাকা পয়সা, উনি এখন বাসায় যেতে পারতেছে না, তো আপনার আপনারা বলছে যে আপনি নাকি ওনার গ্রামের ছেলে, তো আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে, আমি কি আপনার কাছে পাঠিয়ে দিব ছেলেটাকে? তখন দাদা বললেন যে হ্যাঁ তুমি তো কাজ করো আমার দেশের মানুষ হিসেবে, তুমি তাকে পাঠিয়ে দাও। তখন দাদা রুমের ভিতরে দেখলেন রুমের রুম থেকে বের হয়ে দুপুরে খাবার পর পানি খাচ্ছিলেন, তো এই সময় দেখলেন হঠাৎ করে ওই লোকটা আসলো, আসলেন আসার পরে এবং উনি ডাইরেক্ট সরাসরি কাউকে কিছু জিজ্ঞেস না করে উনি সরাসরি একদম কর্নারে রুম ছিল আমাদের হুমায়ুন হলেন, উনি একদম ওখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে উনি বসলেন এবং যে রুমের ভিতরে যে ডাইরেক্ট দাদাকে বললেন যে আপনি সে লোক কিনা, তা বললেন যে হ্যাঁ আমি সে লোক। তারপর উনি একদম খাটের একদম কর্নারে বসলেন এবং যারা সঙ্গে কোনো রকম হাত মিলালেন না, সাধারণত মানুষ দেখা হলে হাত মিলায় এরকম কিছু কারণে কিছুই বললেন না। তারপরে উনি বললেন যে আমি তোমাকে চিনি, তোমার তোমার বাবার নাম এইটা, তোমাদের গ্রামের নাম এটা, এবং উনি এমনভাবে পরিচয় দিলেন এবং উনি এমনভাবে কিছু কথা বললেন যে বড় ভাই উনি বিশ্বাস না করে পারেনি, কারণ উনি দাদার সঙ্গে বিভিন্ন ঘটনা, তারপর ওনার ভাইয়ের নাম, ওনার বোনের নাম, এবং এখানে বাড়িটাও লোকেট করে দিলেন যে বাজার থেকে একটু দূরে গিয়ে যে বামসারে মসজিদটা আছে তার থেকে যে 3 রাস্তার মোড় তার পাশে যে বাড়িটা আছে ওখানে ওনাদের একদম পুরোপুরি জায়গাটা লোকেট করে দিলেন। তো লোকেট করে দেওয়ার পরে তারপরে বড় ভাই না বিশ্বাস করে আর কি পারে নাই, তা বললো যে আপনি কি করেন? তা বলছে যে আমি তোমাদের নদীর পাশে যে স্কুলটা আছে আমি স্কুলের টিচার, আমার নাম এটা। তো উনি বলার পরে তো সব কিছু ওকে ছিল, তো তারপরে বললেন যে আমি তো আসলে সিলেট আসার পরে টাকা পয়সা হারিয়ে ফেলেছি, তো আমি এখন আর কি ফিরে যেতে চাই, তো তুমি আমার দেশি ছিল সমস্যা নেই, আমি বাসায় গিয়ে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো বা তোমার বাবার কাছে দিয়ে দিবো, তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো। তো তখন দাদা বললেন যে ঠিক আছে তাহলে আপনি কাজ করেন, আমার কাছে তো এই মুহূর্তে 500 টাকা আছে, আপনি 500 টাকা নিয়ে যান। তো লোকটি বলেন যে আসলে তুমি ভুল বুঝো না, আমার তো 500 টাকা হবে না, আমার 600 টাকা লাগবে। তখন তখন দাদা বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি 100 টাকা এনে দিচ্ছি। তারপর 100 টাকা আমার 600 টাকা লোকটাকে দিলেন এবং যাওয়ার সময় বললেন যে আপনি তো চলে যাচ্ছেন বাট আপনার ঠিকানাটা একটু লিখে দিয়ে যান আমাকে। তখন লোকটা একটু হাসির মতো বললো আমাকে বিশ্বাস করো না বাবা। তখন উনি বড় ভাই বললেন যে আসলে বিশ্বাস অবিশ্বাসের কথা না, যদি লিখে দিয়ে দিতেন আমার তো আমি তো করে ভুলেও যেতে পারি, এই জন্য লিখে দেন। তারপর উনি লিখে দিয়ে ঠিকানাটা আমি তখন ঠিক যেভাবে এসেছিলেন সেভাবে উনি চলে গেলেন এবং কোনো হাত মেলালেন না, এভাবে চলে গেলেন। তো তারপর অনেকদিন চলে গেছে, তো ঈদের ছুটিতে দাদা যখন গ্রামের বাসায় যায় তো ওই লোকটা এখনো খোঁজ খবর নাই বা কোনো ধরনের কোনো যোগাযোগ আর নাই। তখন উনি হঠাৎ করে দাদা মনে হলো যে লোকটা এতটুকু টাকা নেওয়া গেল আমার কাছ থেকে, আমি একটু খোঁজ নিই। তো উনি সে সময় স্কুলে গেলেন, তিনি দেখলেন স্কুল ঠিকই আছে বাট ওই না ওই নামে স্কুলে কোনো টিচার ছিলেন না এবং উনি যে যেভাবে ঠিকানা দিয়েছিলেন ওইখানে ওনার কোনো লোক ছিল না, কিন্তু উনি বড় ভাইয়ের বাবার নাম, জায়গার নাম, বাসা বাড়ি এবং দাদার বড় ভাইয়ের সঙ্গে যে ঘটনাগুলো হয়েছে, বড় ভাই দাদার সঙ্গে যে ঘটনাগুলো হয়েছিল এক্স্যাক্ট তিনি বর্ণনা দিচ্ছেন। তখন তিনি মনে করলেন যে এরকম একটা বৃদ্ধ একটা লোক আমার কাছ থেকে এভাবে 600 টাকা নিয়ে গেল, উনি কষ্ট পেলেন যে আজকাল আসলে মানুষদের বিশ্বাস করার কোনো বোঝা নেই আর কি, যে যেভাবে পারতেছে সেই টাকা পয়সা নিয়ে যাচ্ছে আর কি। তো উনি আসলে মন খারাপ করে টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়ে উনি আবার ভার্সিটিতে ব্যাক করলেন এবং আবার নর্মাল লাইফ লিড করতে থাকেন। তো এটা উনি প্রায় আমাদের আমাদের রুমে যখন আসতো আমাদের সাথে যখন কথা হতো তখন আমাদের সাথে শেয়ার করতো, আমাদের সাথে এই ঘটনাগুলো বলতেন। তো একদিন হঠাৎ উনি আর কি এরকম বলতে বলতে ওনার হঠাৎ যেন কি একটা মনে হয়েছে, মনে হওয়ার পর উনি তখন করছেন কি যে মানে ওই ওই লোক যে ঠিকানাটা লিখে দিয়েছিল ঠিকানাটা দেখে তো আরেকবার এরকম বলে উনি ঠিকানাটা বের করছে এবং উনি পূর্বে যে পারুলের সঙ্গে কথা বলতো এবং পারুলকে লেখা যে চিঠিটা যে চিঠি পাঠিয়েছিল সেই চিঠিটা এবং ওই লোকের ঠিকানাটা উনি একসঙ্গে ধরলেন এবং একসঙ্গে ধরে উনি অবাক হয়ে গেলেন একদম যে দুইটা চিঠির লেখাই একদম সেম এবং দুইটা চিঠি মানে একজনের লেখা। পরবর্তীতে আমাদের ভিতরে কিছু ফ্রেন্ড ছিল যারা ছবি ভালো আঁকতো, হাসান ছিল, সৈয়দ ছিল, ওরা বা ফয়সাল ছিল, ওরা সবাই মিলে যখন আমরা চেক করলাম ব্যাপারগুলো তখন আমরা দেখতে পারলাম যে আসলেই এবং এই ব্যাপারগুলো এবং আমার নিজের দেখা যে একটা অক্ষরের যদি ওদিক করা হয় মানে একদম টোটালি একদম মিল, ঠিক আছে, একদম 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 মানে অ্যাকুরেট ছিল। পরবর্তীতে দাদা উনি হয়তো মানে কনক্লুশনটা এভাবেই দিছে যে আসলে সৃষ্টিকর্তার কাছে আমি 600 টাকা নিয়েছিলাম, তো পার্লারের কাছে নিয়েছিলাম, তো সৃষ্টিকর্তা হয়তো আমাকে এইভাবে আর কি আমার ঋণটা শোধ করছে, এটাই আর কি তার বাস্তব জীবনের স্যাটিসফ্যাকশনটা ছিল আসলে। এটা ছিল ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের যদি সময় কম আমরা কোনো কথা বলবো না, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন বয়সে খুবই তরুণী একজন হুজুর, এবং তিনি রিসেন্টলি বেশ একদম রিসেন্টলি না তিনি গিয়েছিলেন চিল্লাই বোধ হয় না, চিল্লাই পাবলিকে গিয়েছিলেন, ওকে। তো তার সেইখানকার ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা তিনি শেয়ার করবেন, এবং এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই আসলে। আমি অর্থাৎ তাকে খোঁজ নিতে বললাম, আরও বুজুর্গ কোনো ব্যক্তিকে ব্যক্তির কাছ থেকে জানতে বললাম, এবং এটার কোনো সমাধান পাইনি আমিও। খুবই অদ্ভুত ধরনের ঘটনা, আপনি কি শুনে দেখুন আপনারা, এবং আশা করছি আপনাদের ধরার কথা। নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা শুরু করবেন।
থ্যাংক ইউ রাফিল ভাই। হ্যালো মিশ্রা, সালাম আলাইকুম।
আমার নাম মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি। আমি আসছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এখন আমি যে ঘটনাটি শেয়ার করব এটি আমার বাস্তব লাইফের ঘটনা। আমার অনার্স কমপ্লিট হয় সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। যখন আমার অনার্স কমপ্লিট হওয়ার পরেই, তখন এটা হচ্ছে জুনের দিকে, 2012 জুন, আমি যে তিন চিল্লায় বের হওয়ার জন্য বের হই, যে চিল্লার তিন চিল্লাটা এরকমভাবে 120 দিন হয়ে থাকে, 40 দিন করে তিন ধাপে লাগাইতে হয়। এই প্রথম 40 দিন আমাকে যেতে হয় নোয়াখালীর সদরের দাঁতপুর ইউনিয়নে। ওই দাঁতপুর ইউনিয়ন গ্রাম হওয়ার কারণে ওই রোখে মসজিদগুলো এরকম খুব ছোট ছোট ছিল, এবং ছোট মসজিদ এবং মসজিদের চতুর্পাশে প্রচুর গাছপালা ছিল, এবং মনে হতো যে একটা জঙ্গলের পরিবেশ এরকম মনে হতো। এবং প্রত্যেকটা মসজিদের পাশে কবরস্থান ছিল, মসজিদের এরকম লোকেশন ছিল। তো আমরা যে কিছুদিন প্রথম কিছুদিন সময় লাগানোর পরে বাবি কাছিল, কিন্তু একটা মসজিদে যখন যাই, ওই মসজিদের যে প্রথম দিন আমরা আমাদের সময় খুব ভালো কাটে, যখন রাত্র হয় মসজিদ ছোট হওয়ার কারণে সবাই আমরা মসজিদের ভিতরে শুইতে পারিনি, এই জন্য আমরা কয়েকজন সাথী ভাই মসজিদের বারান্দায় শোয়ার প্রস্তুতি নিই এবং শুয়ে যাই। শুয়ে যাই যখন সবাই যখন ঘুমিয়ে যায়, তখন রাত প্রায় 2:30 বা 3টার দিকে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার কারণে একটু ঘুম বিছানা থেকে একটু বসলাম, হঠাৎ একটু মসজিদের ভিতরের দিকে যখন লক্ষ্য করলাম, দেখলাম যে কে যেন নামাজ পড়তেছে। তখন চিন্তা করলাম কোন সাথী ভাই মনে হয় নামাজ পড়তেছে, এই জিনিসটা বেশি তোয়াক্কা না করে আমি আবার ঘুমিয়ে যাই। ঠিক এইভাবে আমাদের প্রথম আমার প্রথম দিন কাটলো। দ্বিতীয় দিন আমরা সব আমল তামল শেষ করে যখন রাত্রে আবার ঘুমাই, ঠিক ওই সময় আমার আবার কেন যেন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার কারণে আবার আমি যখন মসজিদের ভিতরের দিকে একটু লক্ষ্য করি, তখন দেখতে পাই যে গতকাল যে অবস্থা একটা লোককে ইবাদত করতে দেখতেছিলাম, নামাজ পড়তে দেখতেছিলাম, সেম সেই লোকটি আজকে ওইখানে নামাজ পড়তেছে। তখন আমি গতকাল ঘুমিয়ে যাই, কিন্তু আজকে ঘুমাইনি, আমি শোয়া থেকে উঠি, উঠে দেখতে যাই যে কে লোকটি নামাজ পড়তেছে, এটা কি আমাদের কেউ সাথী না কোনো মহল্লার। তখন ভিতরে যাওয়ার পরে উনি নামাজ যখন একটু শেষ করলো, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, তখন উনি আমার উত্তর না দিয়ে সরাসরি উল্টা আমাকে বললো নুরে আলম তুমি কেমন আছো। মানে উনি আমার নাম নিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে নুরে আলম তুমি কেমন আছো। তখন আমি একটু অবাক হয়ে গেলাম, লোকটাকে আমি চিনি না জানি না, সে আমার নাম কী করে জানল। তখন আমি ওনাকে প্রশ্ন করবো, উনি আমার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম উনি নামাজ শেষ করবে, এরপরে ওনাকে আমি জিজ্ঞাসা করবো, কিন্তু এত লম্বা নামাজ উনি শুরু করছে যে আমি ওনার নামাজ শেষ হওয়ার আগে আমি আবার ঘুমাই গেছি। ঠিক এইভাবে আমার দ্বিতীয় দিন কাটলো, কিন্তু মানে এই ঘটনা আমি আর কাউকে বলিও নাই। তখন তৃতীয় দিন আমি চিন্তা করতেছি, দুই দিন যখন আমার সাথে সাক্ষাৎ হয়েছে, তৃতীয় দিন অবশ্যই সাক্ষাৎ হইতে পারে, আমি তৃতীয় দিন আর রাত্রে ঘুমাই নাই, ওনার অপেক্ষায় আমি অপেক্ষা করতেছিলাম। রাত যখন 2টা পার হয়েছে, প্রায় 2:30 বাজে, তখন ওই সময় দেখলাম সেম ওই ব্যক্তি নামাজ পড়তে মসজিদে আসছে। যখন উনি নামাজ শুরু করলো, কিছু নামাজ শেষ করার পরে ওনার কাছে গেলাম, যা জিজ্ঞাসা করতেছিলাম আপনি আমার নাম জানলেন কীভাবে, উনি আমার এই কথাটা উত্তর দিল না। তারপরে ওনাকে বললাম আপনি কে, তারপরে উনি ওনার পরিচয়টা দিল, ওনার নাম বলল, তারপর ওনার বাসা কোথায় এটা জিজ্ঞাসা করলাম, বললো যে মসজিদের পাশে যে বাজার, ওই বাজারের পাশেই, মানে ওনার বাসার লোকেশনটা বললো আর কি। উনি বললে উনি আবার ওনার নামাজ পড়া শুরু করে দিল। দেখা যায় কারণ গ্রামে অনেক সময় দেখা যায় যে রাত্রে শেষে অনেকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদের দিকে আসা থাকে, এটা হইতেই পারে। এই জিনিসটা আমি তোয়াক্কা না করে আমি আবার শুয়ে যাই। আমরা সাধারণত তাবলিগে গেলে 3 দিন এক মসজিদে থাকা হয়, 3 দিন এক মসজিদে থাকার কারণে, 3 দিন হয়ে যাওয়ার কারণে আমরা ওই মসজিদ ত্যাগ করবো, এরপরের দিন মানে অন্য মসজিদে যাবো। অন্য মসজিদে যাওয়ার দিন আমরা চিন্তা করলাম যেহেতু ওনার সাথে পরিচয় হয়েছে, ওনার সাথে একটু দেখা করে যাই। শেষের দিন তৃতীয় দিন দেখা করে যাই। এই দেখা করার উদ্দেশ্যে আমি আর আমার সাথে আরেক সাথী রয়েছি নিয়ে, উনি যে লোকেশন বলছিল যে বাজারের পাশে ওইখানে ওনার বাড়ি, ওই লোকেশনে ওই বাড়িতে গেলাম। যাওয়ার পরে ওনার নাম ধরে ডাকতেছিলাম আর কি ওই বাড়িতে। তখন হঠাৎ একটা যুবক, মানে 20-25 বছরের একটা ছেলে ঘর থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে আমাকে জিজ্ঞাসা করতেছিল কাকে চাচ্ছেন। আমি যার সাথে আমার কথা হয়েছিল রাত্রেবেলা মসজিদে, তার নাম বলে উনি কি বাড়িতে আছেন। ওই ছেলেটা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তোর কিছুক্ষণ পরে আমাদেরকে বলতেছে আপনারা কোথা থেকে আসছেন, যে ছেলেটা ঘর থেকে বের হয়ে আসছিল ও জিজ্ঞাসা করতেছে। তখন আমরা বললাম আমরা তো আপনাদের এলাকাতে তাবলিগে আসছি, যে 3 দিন এখানে সময় লাগেছে, আজকে চলে যাব, আপনার উনি ওনার সাথে আমাদের মসজিদের রাত্রে কথা হয়েছে, এই জন্য আজকে চলে যাবো যেহেতু ওনার সাথে দেখা করতে আসছি। এই কথা বলার পরে সে আমাদের দিকে তাকিয়ে আসে। কিছুক্ষণ পরে সে বলল যে উনি আমার বাবা হয়, উনি তো গত 2 বছর হয়েছে মারা গেছে। এই কথাটা শোনার সাথে সাথে আমি অবাক হয়ে যাই। যার সাথে গতকাল রাত্রেও কথা বললাম, যার সাথে 3 দিন রাত্রে আমার দেখা হয়েছে, সে গত 2 বছর আগেই মারা গেছে। তখন মানে কি ওই মসজিদ এরপর দিন আমরা চলে আসি, কিন্তু এই ঘটনাটা আমার এখনো দাগ কেটে যায়। রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে বেশ কিছু এসএমএস অলরেডি আমাদের এখানে চলে এসছে। আজকের ভূত এফএম নিয়ে অনেকে অনেক কথা বলছেন এবং আমাদেরকে ফায়ার এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন, তার কিছু হর স্টোরি আছে কিভাবে তিনি সেটা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে আমি একবার নিয়ম করে জানিয়ে দিই, আমাদের যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ। পাশাপাশি 9840 নাম্বার যদি আমাদের ইমেল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, উইচ ইজ bhootfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা শেয়ার ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনারা যদি চান যে আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করবেন তাহলে আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। এখানে অনেক কমেন্ট দিতে পারছে অলরেডি ফেসবুকে এবং ঘটনা পাঠানোর ব্যাপারটা নিশ্চয়ই আপনি জেনে গেছেন অলরেডি ফায়াজ আহমেদ। আমাদেরকে এছাড়াও এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন অ্যালন বয় মুনশাদ, তিনি লিখেছেন ভয় লাগছে না। আমাদেরকে তানজিদুল মাওলা তানিন বলেছেন আমি চিটাগাং যাচ্ছি আর ভূত এফএম শুনছি। আমাদেরকে এখানে কমেন্ট করেছেন আফিয়া সুলতানা আফি, কেমন আছেন, আমি সবসময় ভালো থেকে সবসময় ভালো ধরে। নাইম ইসলাম লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও আমাদেরকে এসএমএস এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি রাজকুমারী নদী লিখেছেন সাথে আছি। অর্থহীন আজিদ আমাদেরকে কমেন্ট করেছেন এবং আমাদেরকে এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তৌফিক আহমেদ আকাশ, সাজ্জাদ হোসেন রাজীব, তৌফিক রহমান, আচ্ছা সাইম পার্থ, আবদুল্লাহ আল বাকি আকাশ, তাজমুল শুভ, বাপ্পি হালদার সহ আরও অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে তো আমি অ্যাড্রেসটি বলেছি, সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন। এসএমএস করেছেন অনেকেই, তমাল সদরঘাট থেকে আমাদের এসএমএস করছেন, বোরহান আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন অন্তরাশের বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে, আমাদেরকে শাকিল এছাড়াও এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে তমা, আচ্ছা NMSH তানভীর, এছাড়াও মাহবুব আমাদেরকে এসএমএস করছেন, শরীফ আমাদের সিলেট থেকে এসএমএস করছেন, এসএমএস করছেন সোহাগ রাজাবাজার থেকে, আমাদেরকে মেহেদি লাস্ট স্টোরিটা অনেক তার কাছে ভালো লেগেছে সেটা জানিয়েছেন। লাস্ট স্টোরির কোনো ব্যাখ্যা আসলে আমি পাই নাই এবং উনিও পান নাই, উনি যোগাযোগ করেছিলেন একজনের সাথে কিন্তু তিনি আসলে তেমন ভালো ব্যাখ্যা দিতে পারেননি। যাই হোক, আমরা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে ফিরে আসবো আবারও, সুতরাং আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
শুনছেন সবসময় রেডিও স্থিতি চলছে ভূত এফএম এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুদ এবং আজকের অতিথিরা। কোনো কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সাথে রয়েছেন আরো একটি নতুন অতিথি, আমরা সরাসরি চলে যাবো তার কাছে। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা শেয়ার করবেন আমাদের সাথে।
ধন্যবাদ রাসেল, আমি আশরাফ উত্তরা থেকে এসেছি। আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চাই সেটি আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং ঘটনাটি ঘটেছিল 2008 সালের শেষের দিকে। আমি ছিলাম শাহ আমানত হলে, সেখানে 220 নম্বর রুমে আমি আমার রুমমেট ম্যাথমেটিক্সের স্টুডেন্ট ছিলেন আনোয়ার ইসলাম মনির। তো আমরা যে প্রথম 2-3 মাসের মধ্যে হবে এটা ঘটনাটা, সেখানে হঠাৎ করে একদিন রাতে 1 থেকে 2টার দিকে হবে সেখানে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার ব্যাগের পাশে যে জানালাটা ছিল সেখানে আমি কিছু কাঁপনের শব্দ শুনতে পেলাম। আমি ভাবতাম মনে হয় কোনো বাতাসের কারণে হয়তো বা জানালার ডালাগুলো নড়ছে এরকম কিছু হবে। তাকিয়ে দেখি সেখানে অনেক বড় একটা ছায়া মানুষের মতো দেখতে মনে হচ্ছে। আমি ভাবলাম হয়তো সেটা নারিকেল গাছ হতে পারে, যেহেতু সেখানে গাছ ছিল। কিন্তু খেয়াল করলাম যে না, নারিকেল গাছের জায়গায় ঠিক নারিকেল গাছ আছে, সেটা একটা মানুষের মতো মনে হচ্ছে এবং অনেক লম্বা। যেহেতু আমরা দোতলা আছি, আমার আনুমানিক যেটা ছিল যে লোকটির যে ছায়াটা দেখা যাচ্ছিল সেটা প্রায় 5 তলার সমান হবে। দেখার পর তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি শিওর হতে চাইলাম যে আমি কি আসলে স্বপ্ন দেখছি না বাস্তব দেখছি। কিন্তু অনুভূতি যখন মোটামুটি প্রখর, আমি বুঝতে পারলাম যে না, বাস্তবে আমি দেখছি। প্রচণ্ড ভয় পাওয়ার পর আমি আমার চিৎকার দিলাম এবং রুমমেটকে বললাম যে মনির আমি খুব ভয় পাচ্ছি। তখন আমার চিৎকার শুনে মনিরও আসলো, পাশ থেকে আরো দু একজন আসছিল এবং সে রাত মোটামুটি আমরা দুজনেই ভাবে কাটিয়ে দিই। পরবর্তীতে আমার 220 থেকে ভয় পাওয়ার কারণে রুমটা আমি চেঞ্জ করে ফেলি, একটা সিঙ্গেল রুম নেই, 251 নম্বর রুম। সিঙ্গেল রুমের পাশে তার দু একদিন পরেই, যখন ওঠার পরে সেখানে সাদেক নামে একজন কর্মচারী ছিলেন, সে রাতে এরকমই হবে 2টার দিকে হঠাৎ করে তার চিৎকার শুনতে পায়। আমি চিৎকার শোনার সাথে সাথে সেখানে যাই। যাওয়ার পর সে কোনোভাবে বললাম যে দরজা খুলে কি হচ্ছে, সে সেখানে চিল্লাচিল্লি করছে, প্রচুর চিল্লাচ্ছে, ছোটার চেষ্টা করছে এরকম একটা কিছু, কিন্তু সে কোনোভাবে দরজা খুলছে না, কোনো আওয়াজও দিতে পারছে না। আমি ওর যে জানালাটা ছিল সেটার উপরের অংশে গ্লাসটা ভেঙে দিলাম, ভেঙে ঢোকার চেষ্টা করলাম। এই সময় আরো দু একজন চলে আসলো। তখন সাদেককে দেখলাম যে সে মানে সেখানে এরকম কি করছে, আমরা মারামারি করলে যেরকম করি সেরকম তার ই হচ্ছে, বাট সে কোনোভাবে এদিকে আসতে পারছে না। আমরা বলছি তুমি এদিকে সে দরজাটা খুলো, আমরা ঢোকার চেষ্টা করি। তারপরে দরজা অনেকটা ভেঙে ভাঙার মতো করে যখন আমরা ঢুকতে যাচ্ছি, তখন আর সেখানে ছায়ার মতো হঠাৎ করে একটা কিছু উদাও হয়ে গেল, লাইট জ্বালানো ছিল আর আমরা ওইখানে তেমন করে কিছু দেখতে পেলাম না। সে বললো যে তাকে গলা টেপে ধরা হলো, তাকে মেরে ফেলানোর জন্য একটা বিভৎস চেহারা সেখানে তাকে আঁকড়ে ধরলো। এই ঘটনা শোনার পর আমরা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই। আমরা বিশেষ করে আমি যেহেতু পাশের রুমে ছিলাম, ঠিক তার পরের রাতেই আমার পাশে ছিল ভুটানের একজন বড় ভাই মাস্টার স্যার। তিনি এরকম রাতে শেষ রাতের দিকে হঠাৎ করে আবার চিৎকার শুরু করলেন। সেখানে আবার আমরা গেলাম, যাওয়ার পরে আরও দু একজন ছিলেন, ছেলা থাকার পরে দেখি যে সে একই কথা বললো যে আমাকে এরকম চেপে ধরেছে। এবং মজার বিষয় হচ্ছে এই সময় তার জানালার গ্লাসের কিছু অংশ ভাঙ্গা পায়। সে বলছে যে আমার গ্লাসের অংশটা কখনো ভাঙ্গা ছিল না, কিন্তু হঠাৎ করে কীভাবে ভাঙলো আমরা আসলে বুঝতে পারছি না। তো সে বললো যে সেখানে আমি অনেক লম্বা একটা মানুষ দেখতে পাই যার মুখ থেকে কিছু আগুনের মতো বেরোচ্ছিল, সে আমাকে চেপে ধরলো এবং আমি প্রাপ্ত ভয় পেয়ে সেখানে চিৎকার করি। এরপর সেও পরের দিন থেকে চলে গেলো, আমি সেখানে একমাত্র ব্যক্তি ছিলাম। সর্বশেষ ঘটনাটা ঘটে হচ্ছে তার 1 সপ্তাহ পরের দিকে হবে। আমি পড়ছিলাম সারা রাত জেগে, আবার একটা আমি বুদ্ধি করে একটা রেখেছিলাম, আমার কিছু নাম্বার স্পিড ডায়ালে রেখে দিয়েছিলাম যে কোনো সমস্যা হলে যেন তাৎক্ষণিক আমি ফোন করতে পারি। তো 2টা থেকে 8টার দিকে হবে, পড়াশোনা করছি, হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখি আমাদের যারা শাহমানাথ হলের ছিলেন হয়তো অনেকে বুঝবেন যে দক্ষিণ ওই পাশে আপনার পশ্চিম পাশে আমাদের পাহাড় আছে। তো পাহাড় থেকে বিশাল লম্বা দেহের একটা মানুষ হেঁটে এদিকে আস্তে আস্তে আসছে। আরো মজার বিষয় হচ্ছে এখানে আমাদের বন কাঁঠাল বলে এরকম কিছু গাছ ছিল, সেখানে তাকে দেখি ওই গাছের ভিতর থেকে একজন মানুষ আসছে। প্রথমে আকৃতি ছোট হলেও আস্তে 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 মানুষের আকৃতি অনেক বড় হয়ে গেল এবং তার মুখ থেকে এক ধরনের আলো বিচ্ছুরণ ঘটছে এবং তার একটা পা হাঁটা মনে হচ্ছে আমাদের প্রায় 20 থেকে 30 মিটারের মতো হবে। সে এত দ্রুত গতিতে সামনে এগিয়ে আসছে এবং দ্রুত স্পিড ডায়ালে আমার যে কল নাম্বারগুলো ছিল সেগুলোতে আমি কল ঢুকিয়ে দিই এবং সে ওই ছায়াটা আস্তে আস্তে মসজিদ পর্যন্ত চলে আসে। তো সেখানে আসার পর আমরা বেশ একসাথে 4-5 জন মানুষের মতো হয়ে গেলাম এবং সেখানে যে আমরা দেখছিলাম যে আসলে মুহূর্তে আমরা কী করতে পারি। আমরা অনেকটা এরকম লাঠিসুটো আমাদের হাতে ছিল বা পাথরের টুকরাও ছিল যে মুহূর্তে আমরা হয়তো কিছু করতে হতে পারে। তো পরবর্তীতে এই ঘটনা ঘটার পর আমরা অনেক ভয় পেয়ে যাই, কিন্তু কয়েকজন আমাদেরকে বলছিল যে ঘটনা যদি কোনোভাবেই ছাত্রদের মধ্যে না ছড়িয়ে যায় তাহলে তাদের মধ্যে ভয় কাজ করবে, যার কারণে অনেক আর এই ঘটনাটা পরে ছড়ানো হয় নাই। তো সত্যি করে এই ঘটনা চলার পরে আরো অনেক পরে ঘটনা ঘটেছে যেগুলো ওটার সাথে মিল ছিল, যেরকম এরকম দেখা গিয়েছে। তো যেটা বলবো যে ঘটনায় আমরা ভীষণ ভয় পেয়েছিলাম, অনেক ছাত্র অনেক সময় ভয় পেয়ে এখান থেকে চলে গিয়েছিল। তো পরের অবস্থা আমার বিস্তারিত জানা নেই, এই ছিল আমার ঘটনাটি।
ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যাবার আগে শুধু আমরা জানিয়ে দিতে পারি যে আমাদেরকে আপনারা অবশ্যই অবশ্যই
যারা এসএমএস করছিলেন এতক্ষণ ধরে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা ফেসবুকে কমেন্ট করছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ফেসবুকে হয়তো আপনাদের মতামত এখনো আপনারা দিয়ে যাবেন, সুতরাং আমি জানিয়ে দিই ফেসবুক অ্যাড্রেসটি আরো একবার, www.facebook.com/radio50। আর যারা এতক্ষণ ধরে আমাদের এসএমএস করছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। সেই সাথে জানিয়ে দিই যে আমাদেরকে কীভাবে ইমেল করতে হবে, যে ইমেলগুলোর মধ্যে থেকে বাছাই করে সেরা কয়েকজনকে আমরা নিয়ে আসবো আগামী সপ্তাহে। সুতরাং আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদের মনে রাখাটা খুবই জরুরি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radio50.fm, স্পেলিংটি হচ্ছে bhootfm@radio50.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটিকে আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন, নাকি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আর কিছু করার দরকার নেই, সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনার ঘটনা যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা প্রচার করবো আমরা পরবর্তী অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের পরবর্তী এপিসোডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। গরমের সময় নানান ধরনের রোগ রোগ হয়, সুতরাং একটু সাবধানে থাকতে হবে এই সময়। এবং অবশ্যই অবশ্যই রোদে ছাতা ব্যবহার করবেন, সাবধানে থাকবেন, হুট করে বাইরে থেকে এসে পানি খেয়ে ফেলবেন না, নিজে সুস্থ থাকুন। আশা করছি যে মানে সুস্থ থাকা, আপনি সুস্থ থাকা আমাদেরও ভালো, একসাথে মজা করে অনেক ভূত এফএম শোনা যাবে। যাই হোক, আবার আগামী সপ্তাহে কথা হবে। আজকের মতো এখানেই আমার এবং মাসুমের পক্ষ থেকে যারা।
This track was downloaded from FusionBD.com.